ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াব। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে। আমরা শুনছিলাম অনুরাগ কল্পের গান ট্রাইল ফিক্সে শুনছিলাম। আমি শুনছিলাম হেলাল হাফিজের এই কবিতাটা আসলে মনের মধ্যে চলে আসছিল। আর এই কিছু কিছু গান আসলে লিরিক্স গুলো আসলে এরকম যে খুব অন্যরকম একটা ফিলিংস এ নিয়ে যায়, এবং সেই ফিলিংস থেকে টেনে ধরে এখন আমরা নিয়ে চলে আসলাম ভূত এফ এম হরর ক্লাবে। তো ভূত এফ এম হরর ক্লাবের একদম শুরুতেই যথারীতি অনুরাগ কল্পের তিনটি গান পর্ব শুনে আমরা চলে যাব আমাদের পরবর্তী যে সেগমেন্ট গুলো আছে সেখানে। মেল অফ দ্য উইক আমাদের সাথে একটা হরর ক্লাব আছে, তাদের সাথে আড্ডা হবে, এবং যেহেতু বিশ্বকাপ চলছে, বিশ্বকাপের জ্বরে আক্রান্ত আমরা সবাই, সেই চরটাও এনজয় করা হবে। এবং এর ভিতর দিয়ে আজকের বিভিন্ন বেশ কয়েকটা হরর গল্প আছে, আছে চার্লস ডিকেন্সের একটা গল্প, খুব সুন্দর একটা এপিসোড আজকে। পুরোটা সময় জুড়ে সাথে থাকবেন আশা করছি, রাত 11টা থেকে ঠিক রাত 2টা পর্যন্ত ভূত এফ এম হরর ক্লাবে আমরা চলে যাচ্ছি। গানে গান শেষে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও ফুটি 88.8 এফএম এন্ড ফুটি। ঠিক তাই, ভূত এফ এম হরর ক্লাবের সৃষ্টি আছে মধ্যে আপনার সাথে ভূত এফ এম হরর ক্লাব নিয়ে। তো স্টুডিও করি, এখন সময় 11:21, আর এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে শুরু তো আগেই হয়েছে, 11টা থেকে শুরু হয়ে গেছে, এবং বলেছি যে কি কি থাকছে আজকের হরর ক্লাবে। তো আমাদের সাথে আগে বলেছি যে প্রত্যেক এপিসোডে তো আমাদের সাথে একটা করে হরর ক্লাব থাকে। লাস্ট এপিসোড ঠিক ঈদের পরপর ছিল বিধায়, সেদিন কোনো হরর ক্লাবকে আমরা আনিনি। তো আছি কিন্তু দুটি হরর ক্লাবের দুজন মেম্বার আমাদের সাথে যুক্ত হয়েছেন, মানে আমরা তো পুরোটাই আসলে একটা হরর ক্লাব, প্রত্যেকটা হরর ক্লাব, এবং আপনার বানানো হরর ক্লাব, তার বানানো হরর ক্লাব, তার বানানো হরর ক্লাব, এরকম ছোট ছোট ক্লাব নিয়ে আমাদের বিশাল ভূত এফ এম হরর ক্লাব। তো আজকে হরর ক্লাবে আমাদের সাথে আছে কারা, সরাসরি তাদের কাছ থেকেই শুনি, নাম এবং কোথা থেকে এসেছে।
আমি রূপ, বাসাপুর থেকে।
আমি ইমতিয়াজ, মগবাজার থেকে।
রূপ এবং ইমতিয়াজ, রূপ বোধহয় গত রমজান মাসে রেকর্ড করেছে।
জি ভাই,
যদি বিশ্বকাপের এই রেকর্ড, মানে এই এপিসোডে আসার সমান করে যদি গোল কেউ দিতে পারে, তবে গোল্ডেন বুট পাওয়া যাবে বোধহয়।
জি ভাই, আশা করা যায়।
মোটামুটি না, এত কম গোলের গোল্ডেন বুট যেন না হয় সেটাই আশা করব, তবে হবে না। অলরেডি তো মানে যারা টপে আছে 3-4টা করে গোল করে ফেলেছে।
জি ভাই,
লুকাকু বলতে 3টা, মানে দুঃসাহস করবো না। তো বলেছিলাম যে ভূত এফ এম হরর ক্লাবে আছে আমাদের খুব সুন্দর সুন্দর বেশ কয়েকটা গল্প আছে। তো গল্পের আগে, যেহেতু একদম ওয়ার্ল্ড কাপ চলছে, খুব মানে একদম পুরো ওয়ার্ল্ড কাপের জ্বরে আক্রান্ত পুরো বিশ্ব, তো ওয়ার্ল্ড কাপ নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের সাথে আছে রূপ এবং ইমতিয়াজ, কার সাপোর্ট কোন টিমের জন্য?
আর্জেন্টিনা।
আমি আর্জেন্টিনা বাই বর্ন।
বাই বর্ন,
আচ্ছা,
ওকে। তো আমিও বোধ হয় আর্জেন্টিনা, বাই বর্ন নাকি জানি না। তো
যখন থেকে আর কি ফুটবল চিনছে তখন থেকে আর্জেন্টিনা,
তখন থেকে আর্জেন্টিনা। তো এই যে আর্জেন্টিনা ব্রাজিল, তো ইয়ে তো হয়, কলিশন তো হয় নাকি?
হ্যাঁ, এটা তো সবসময়
দাঙ্গা হাঙ্গামা।
হ্যাঁ সবসময়।
হ্যাঁ, এবারও কি হচ্ছে?
অনেক বেশি হচ্ছে ভাই।
ইমতিয়াজ,
আমি যে বাসায় থাকি আমরা 6 জনের 3 জন আর্জেন্টিনার সাপোর্টার আর 3 জন ব্রাজিলের সাপোর্টার।
ও, একদম 50-50। এর বাইরে কেউ নাই?
না, এর বাইরে আসলে ওইরকম ভাবে কেউ নেই। আমার অফিসে আছে কিছু জার্মান আছে, বেলজিয়াম আছে,
বেলজিয়ামের সাপোর্টার।
ওইখানে অফিসেও মানে ভালোই হাড্ডাহাড্ডি তর্ক হয় মাঝে মধ্যে।
আচ্ছা, তো ওয়ার্ল্ড কাপ নিয়ে, তো আসলে যেহেতু খেলার অনুষ্ঠান না, আমরা একটু ভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করি, মানে ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি। অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোন ভূতুড়ে ঘটনা জানতে চাইব না, তবে এরকম যদি থেকে থাকে তবে সেটাও আমাদেরকে পাঠাতে পারেন, যদি কেউ জেনে থাকে এরকম কোনো কিছু কখনো ঘটেছিল কিনা। তো অবশ্যই জানানোর ঠিকানাটা হচ্ছে, রূপ কি মনে আছে? ঠিক এই ঠিকানা আপনি মেল করে পাঠিয়ে দেবেন। তো এই যে রূপ এবং ইমতিয়াজ, প্রথম ওয়ার্ল্ড কাপ দেখার অভিজ্ঞতা কত সালে?
আমার 2006 সালে।
তখন কত বছর বয়স ছিল?
আমার কত বছর বয়স ছিল?
কোন ক্লাস সিক্স ছিল?
ক্লাস সিক্স এ পড়ি। এটা
মেসির ফার্স্ট ওয়ার্ল্ড কাপ?
হ্যাঁ, মেসির ফার্স্ট ওয়ার্ল্ড কাপ।
ওকে, আর ইমতিয়াজ?
আমার 2002-এ, ক্লাস ফোর এ পড়ি তখন।
ওকে,
তো ওইবার বিশ্বকাপে আমার যেটা এখনো মনে আছে যে আমার বাসার দরজায় মানে একটা ছবি ছিল আর্জেন্টিনার টিমের।
আচ্ছা,
দেন হচ্ছে যে ওই খুব আপচে আপচে মনে আছে খেলাগুলো, 2002 ছোট ছিলাম, বাতিস্তুতা ছিল, মানে বাতিস্তুতা একটা বড় ছবি ছিল দরজায় আলাদা। মানে ওই থেকে ছোট থেকে গড়ে উঠছে আর কি
জিনিসটা। তো ছোটবেলা ওয়ার্ল্ড কাপের কোন রকম রিমার্কেবল কোন মেমোরি কি মনে আছে?
হ্যাঁ, আমাদের ওই আমরা দেখা যাচ্ছে যে হসপিটাল কোয়ার্টারে থাকতাম, তো ওইখানে বড় বড় খেলা দেখানো হতো। তো ছোট মানুষ তো আমরা দেখা যাচ্ছে সবার সামনে বসে যেতাম, যে মানে দৌড়ে দৌড়ে করতাম, মানে ভাগা জায়গা করতো, খুব মজা হতো। সবাই অনেক সব ভাইরা আঙ্কেলরা খেলা দেখতে যেত, তো ওই জিনিসটা খুব এনজয় করতাম আর কি। মানে ভাই আর কাঁধে উঠে খেলা দেখছি।
ম্যাচের কথা কি মনে আছে, যে ওই ম্যাচে খুব কষ্ট পেয়েছিলাম বা খুব খুশি হয়েছিলাম?
ওই ছোটবেলায় এরকম কষ্ট খুশি আসলে ওইভাবে তখন খুব বেশি ভালো বুঝতাম,
বড় হওয়ার পরে
ওইভাবে ভালো বুঝতাম না। ম্যাচটা সবাই খেলা দেখতাম একসাথে, এটা এনজয় করতাম। আর ওই রোনালদোর মানে গোলটার কথা মনে আছে?
আচ্ছা আচ্ছা, 2002 ফাইনালে।
হ্যাঁ,
আসলে খুব অদ্ভুত একটা ব্যাপার ছিল, অলিভার কান পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে কোনো গোল খাননি যতদূর মনে পড়ে, ফাইনালে গিয়ে দুটো গোল পেয়েছে। তো তারপর কিন্তু গোল্ডেন বলটা অলিভার কানে পেয়েছিল রানার্স আপ টিম, এর আগে 1998 কিন্তু গোল্ডেন বল পেয়েছিল রোনালদো রানার্স আপ টিম, 2006 এ গেলো জিদান রানার্স আপ টিম, 2010 এ কে যেন গেলো যাক ভুলে গেছি ততদিন, ফোরলান বোধ হয় রূপে, তো না সে না বাজা হোয়াটএভার যেই হোক না কেন। রূপের কি ওয়ার্ল্ড কাপ ছোটবেলার কোন ওরকম
মানে যখন 2006 সালে ফার্স্টে ওয়ার্ল্ড কাপ, মানে তখন আমি ফার্স্ট ফুটবল দেখি আর কি, তো বাবার মানে আর্জেন্টিনা সাপোর্ট করাটা অ্যাকচুয়ালি মানে বংশগত হয়ে আসছে, বাবা সাপোর্ট,
বাবা সবাই করে,
হ্যাঁ বাবা মা সাপোর্ট করে, তো হচ্ছে আমিও আর্জেন্টিনা। তো তখন শুনতাম যে আরেকটা ম্যারাডোনা আসছে, মেসি নামবে খেলবে, তো হচ্ছে ওই উত্তেজনাতেই মানে খেলা দেখতে যাওয়া বাবার সাথে মাঠে প্রজেক্টরে লাগায় আর কি খেলা দেখাতেছিল।
মাঠে খেলা দেখতে যাও, এটা আসলে একটু ওই প্রজেক্টরে এটা আসলে একটু আগে বলে দেওয়া ভালো, নাহলে সবাই ফার্স্টে ভাবে কিছু মাঠে গিয়ে ওয়ার্ল্ড কাপ দেখবে।
না না, অ্যাকচুয়ালি হচ্ছে মানে এলাকার মাঠে প্রজেক্টরে আর কি খেলা দেখানো হইতেছিল। তো হচ্ছে অনেক ভিড়ের মধ্যে আমার খেলা এটা মনে আছে যে আমি গ্রিল ধরে খেলা দেখার ট্রাই করতেছিলাম এবং আমার বাবা ধরেছিল যখন মেসি নামে।
আচ্ছা আচ্ছা, মেসির ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দিয়ে হচ্ছে ওয়ার্ল্ড কাপ দেখাও শুরু।
হ্যাঁ হ্যাঁ,
এবং মেসি আসলে সেবার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ বেশ ভালো খেলেছিল।
হ্যাঁ ভাই,
কিন্তু খুব অল্প
একটা গোল করছিল, ওইটাও আমার মনে আছে।
কোয়ার্টার ফাইনালে মানে আর্জেন্টিনা বাদ পড়েছিল, সেই ম্যাচে মেসি খেলতে পারেনি।
জি ভাই,
তো যাই হোক, সেই ওয়ার্ল্ড কাপের স্মৃতি নিয়ে তো বেশ অনেক ধরনের রোমাঞ্চন হলো, আপনারও কোন স্মৃতি থাকলে জানিয়ে দিতে পারেন, কোথায় জানাবেন, facebook.com/radiofootball ভূতেশম হরর ক্লাবের পোস্টে। তো ভূতেশম হরর ক্লাব শুনছেন, একটা হরর গল্প যদি এখন না শোনানো হয় তাহলে তো ব্যাপারটা হয় না, নাকি রূপ?
হ্যাঁ অবশ্যই ভাই।
তো আমরা মেল অফ দ্য উইকটা এখন পড়ে ফেলি।
জি ভাই
অবশ্যই, তো মেল অফ দ্য উইক পড়ব, তার আগে একটু ফেসবুকের পোস্টটা দেখে আসি। রেডিও ফুর্তি অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে আপনি প্রথম হর ক্লাবের পোস্টটা পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু কমেন্ট করে আপনি আমাদের সাথে চলে আসতে পারেন। আমাদের সাথে ফেসবুকে অলরেডি অনেকেই কমেন্ট করে কথা জানিয়ে দিয়েছেন। আমরা এখন পড়ব আমাদের মেল অফ দ্য উইক। মেল অফ দ্য উইকটা পড়ার আগে আরও একবার সবাইকে জানিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেকটা হরর ক্লাবে মূলত আমরা ফিকশন নিয়ে আর কাজ করি, মানে ফিকশনগুলো আমরা তুলে ধরি কিংবা ওয়ার্ল্ডের সেই গ্রেটেস্ট মিস্ট্রিগুলোর মতো বা খুব কি বলা যায় রিমার্কেবল কোনো হরর ঘটনা, হরর ইভেন্টস বা প্যারানরমাল যে ঘটনাগুলো রয়েছে, মিস্ট্রিগুলো যেগুলো রয়েছে সেগুলোর কথা চলে আসে প্রত্যেকটা হরর ক্লাবে। এবং এই জিনিসগুলো আমাদেরকে পাঠায় বিভিন্ন হরর ক্লাব, আমাদেরকে স্টোরি কালেক্ট করে পাঠায়। স্টোরি কখনো কোনো বিখ্যাত কোনো রাইটারের স্টোরি হতে পারে, আপনার পরে ভালো লেগেছে, আপনি সেটা আমাদেরকে জানালেন যে স্টোরিটা আমার খুব প্রিয়, এই স্টোরিটা শুনতে চাই প্রত্যেকটা হরর ক্লাবে, কিংবা যে কোনো একজন মানুষের লেখা দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর গল্প লিখেছেন, হয়তো কেউ অনেকেই আছেন ব্লগে লিখেন বা যে কোনো জায়গাতে লিখেন কিন্তু স্টোরিটা খুব ভালো হয়, হয়তো অতটা পরিচিতি পায় না, সেই গল্পগুলো সেই লেখকের নাম সহ আমাদের কাছে পাঠাতে হবে অবশ্যই। সেই সাথে আপনি একদম লেখকের নাম জানেন না, এরকম কোন সোর্স থেকে আপনি কোনো একটা গল্প আপনার পড়ে খুব ভালো লেগেছে সেই গল্পটাও আমাদের পাঠাতে পারেন। এবং যেটা করতে হবে অবশ্যই আপনার হরর ক্লাবের নাম সহ আপনি যেটা লিখে দেবেন যে কালেক্টেড বা সংগৃহীত, এই কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা চাই যে প্রত্যেকটা গল্পের জনক যেই মানুষটা, সেই মানুষটাকে প্রাপ্য সম্মানটুকু অন্তত তার নাম বলার মাধ্যমে দেওয়া উচিত, এবং সেজন্য সম্পূর্ণ দায়ভারটা কিন্তু আপনাদের, আপনারা যারা পাঠাচ্ছেন গল্পটা এবং আপনারা যেটা লিখে দেবেন আমরা সেটাই কিন্তু পড়ে শোনাবো। একান্তই নিজের লেখা গল্প হলে লিখবেন, লেখক হিসেবে নিজের নাম লিখবেন, আর যদি কালেক্টেড স্টোরি হয় অবশ্যই সেটা কালেক্টেড হিসেবে উল্লেখ করবেন। তো আজকে আমরা যে স্টোরিটা এখন পড়ব সেই স্টোরিটা নাম হচ্ছে ভূত অদ্ভুত। এইটা মেইলের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইফাত আরা চৌধুরী। তো তিনি লিখেছেন প্রেরক ইফাত আরা চৌধুরী, লেখকের নাম লিখেননি। ধরে নিচ্ছি গল্পটা তার নিজের লেখা হতে পারে অথবা তিনি কালেক্টেড কালেকশনও করতে পারেন, তো জানি না আসলে তিনি লেখকের নাম লিখেননি। তো আমরা সেই গল্পটা চলে যাই, ভূত অদ্ভুত। নানি বাড়ি যাওয়া হয় না বহুদিন হলো, মাস দুয়েক আগে যাবার প্ল্যান করলেও হুট করে পরীক্ষার তারিখটা দিয়ে দিল। আর গত এক মাস ধরে চলা পরীক্ষা নামক মগজ ধোলাইয়ের অবসান করছে আজ, আমাকে আর পায়কে। আর অপেক্ষা না করে জিনিসপত্র গুছিয়ে রওনা হলাম নানি বাড়ির উদ্দেশ্যে। নানির হাতের সেই ক্ষীর কতদিন খাইনি, আর মাছের মুড়ো দিয়ে বানানো মুড়িঘণ্টটার সেই স্বাদ এখন মুখে লেগে রয়েছে। নানির হাতে তৈরি প্রত্যেকটি জিনিসই যেন অমৃত, আমার আর তর সইছে না কখন যে পৌঁছাবো। বাস স্ট্যান্ডে পৌঁছে বিকাল চারটা টিকিট পেলাম, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে আর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম নানি বাড়ির পথে। রাতের সময় ঘুমানোর অভ্যেস আমার নেই, কিন্তু পরীক্ষার কারণে রাত জেগে পড়াশোনা করায় অনেকদিন ভালো ঘুম না হয় কখন যে চোখটা লেগে গেল বুঝতেই পারিনি। রেলবারের ডাকাটাকিতে ঘুম ভাঙল। এই যে ভাই উঠতে পারেন, গাড়ি আর চলবো না, নামতে দেব। ঘুমের ঘোর কাটতেই দেখি যাত্রীরা সবাই নেমে পড়েছে। ঘুরিতে সময় রাত ১০টা। অন্যান্য যাত্রীদের জিজ্ঞেস করে জানতে পারি সমস্যা হয়েছে গাড়িতে, এত রাতে কি গ্যাড়া করলে পড়লাম। বাইরে ঘন অন্ধকার, রাস্তার দুপাশে যতদূর আন্দাজ করা যায় শুধুই ধুধু মাঠ। নিকটবর্তী বাস স্টেশন প্রায় ৫ কিলো দূরে অবস্থিত, কোন অটো রিক্সা বা ভ্যানও চোখে পড়ছে না রাস্তায়। অগত্যা অন্যান্য যাত্রীদের সাথে আমিও হাঁটতে লাগলাম। তারা সাথে থাকায় কিছুটা স্বস্তি অনুভব করলাম। মাঘ মাসের রাত, ঘন কুয়াশা যেন সামনে একটা পর্দা তৈরি করে রেখেছে, কিছুই দেখা যাচ্ছে না। কিছুদূর হাঁটার পর হঠাৎ কেমন একটা ঘুমট ভাব অনুভব করলাম। আশেপাশে তাকিয়ে দেখি আমার সাথে আসা যাত্রীরা কেউ নেই। এই নির্জন রাস্তায় আমি সম্পূর্ণ একা। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, এই মাত্রই তো সবাই এখানেই ছিল, তবে কি করব বুঝতে পারলাম না। এই হাড় হিম করা শীতেও দর দর করে ঘামছি আমি। জোরে হাঁক দিলাম, কেউ আছেন? নিজের কণ্ঠের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই কানে এলো না। সবাই গেল কোথায়? হঠাৎ দূরে কিছু একটা যেন দেখতে পেলাম, যেন আশার আলো খুঁজে পেলাম আমি। সামনেই দাঁড়িয়ে আছে আলোকিত সুসজ্জিত বিশাল বড় একটা অট্টালিকা, যেন রাজপ্রাসাদ। কিন্তু এরকম নির্জন নিরিবিলি একটা জায়গায়, জনবসতি থেকে বিচ্ছিন্ন, যেখানে আধুনিকতার ছোঁয়াটুকু লাগেনি, সেখানে এত বড় জমকালো বাড়ি এলো কোত্থেকে? যাকে কিছু ভাবছি আমি, অন্তত মানুষের দেখা তো মিলবে। রাতটা এখানে কোনো মতে কাটিয়ে দিতে পারলেই সকাল হতেই আবার রওনা হয়ে যাব। বলা তো চায় না, একে তো চোর ছ্যাঁচোরের ভয়, অন্যদিকে জন্তু জানোয়ারের ভয়। এক বুক আশা নিয়েছি, বাড়িটার দিকে পা বাড়িয়েছি, অমনি কোত্থেকে একটা পাগল মতন লোক ছুটতে ছুটতে এসে বলল, ওইদিকে যাইস না খবরদার, চোখ বড় বড় তক করে তাকিয়ে আছে আমার দিকে, দৃষ্টিতে আতঙ্কের ছাপ। বিরক্ত হয়ে একটা ধমক দিলাম, পাগলটা মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। কোথা থেকে যে সব চোটে মন্ত্রমুগ্ধের মতো আমি এগিয়ে যেতে লাগলাম বাড়িটার দিকে। প্রধান ফটকের দুপাশে দুটো সিংহের প্রতিকৃতি আর দুজন প্রহরী দুদিকে দাঁড়িয়ে। প্রহরীদের শেকেলে পোশাক আর বাড়ির শেকেলে নকশা আমার কাছে অদ্ভুত ঠেকলেও সেগুলো নিয়ে ভাবার ইচ্ছা বা শক্তি কোনোটাই আমার নেই। বড্ড ক্লান্ত আমি। ফটক খোলাবে ঢুকে পড়লাম ভেতরে। আবার আমাকে যেন একটা ঘোর আটকে ধরল। প্রহরীরা আমাকে কোনো প্রশ্ন করল না, কিন্তু কি ব্যাপার, বিয়ে বাড়ি নাকি? এ তো এলাহি আয়োজন, পুরো বাড়ি সাজানো হয়েছে ফুল আর রঙিন কাগজ দিয়ে। অট্টালিকার সামনে একটা ফোয়ারার, ফোয়ারার পাশে ফুলের বাগান। এখানকার মানুষগুলো বড়ই অদ্ভুত। আমি একটা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছি আর কেউ আমাকে খেয়ালই করছে না, এমন ভাব যেন আমাকে দেখতেই পাচ্ছে না। আমার পাশ দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলো একটিবারের জন্য আমার দিকে তাকাচ্ছে না, সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত। দু একজনের সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু না, আমার কথার কোনো গুরুত্বই তারা দিল না, এমন ভাব যেন আমাকে শুনতেও পাচ্ছে না দেখতেও পাচ্ছে না। চাকরেরা খাবারের ট্রে নিয়ে ছোটাছুটি করছে আর অতিথিরা একে অপরের সাথে কথা বলায় ব্যস্ত। তাদের পরনে ধুতি আর পাঞ্জাবি, পুরো বাড়ি বিরিয়ানির গন্ধে মোহ মো করছে। আমার খিদেও পেয়েছে খুব জোর। একটা চাকরের সামনে গিয়ে দাঁড়ালাম খাবার জন্য কিছু পাওয়া যাবে কিনা তা জানতে। ভাই শুনছেন? চাকরটি আমার কথা বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করল না, এবং এর পর যা ঘটল তা আমাকে কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত করে দিল। চাকরটি আমাকে ভেদ করে হেঁটে চলে গেল।
হে, কি দেখলাম আমি! পরমূর্তি নিজেকে শান্ত দিলাম, সান্ত্বনা দিলাম এই বলে যে প্রচন্ড ক্লান্তি আর দুর্বলতার জন্য এসব ভুলভাল দেখছি হয়তো। একটা জলজ্যান্ত মানুষ অশরীরীর মতো আমাকে ভেদ করে চলে যাবে কিভাবে? এসব আমার মনের ভুল, স্বপ্ন দেখছি কিনা নিশ্চিত হওয়ার জন্য গায়ে একটা চিমটি কাটলাম। না, স্বপ্ন দেখছি না তো। ধুর, এরা তো আমাকে মানুষ বলেই গণ্য করছে না। এদের ভাব দেখে মনে হচ্ছে যেন আমার কোনো অস্তিত্বই নেই।
কিন্তু আশাহত হলাম না, সাহায্যের আশায় অট্টালিকার ভেতরে প্রবেশ করলাম।
হলঘরের মতো বিশাল একটা ঘরে এসে পড়লাম আমি।
সিলিং এ লাগানো এক সুদৃশ্য ঝাড় বাতি, বাড়ির প্রতি ইঞ্চিতে রাজকীয়তার ছাপ। মেঝেতে আঁকা আলপনার নকশা মন কেড়ে নেয়। এখানে বোধহয় কোনো জলসার আয়োজন করা হয়েছে।
ঘরের ঠিক মাঝখানে একদল নারী নৃত্য প্রদর্শন করে সবাইকে বিনোদন দিতে ব্যস্ত। ঘরের চারপাশে বসে থাকা অতিথিরা আনন্দে উল্লাস মেতে আছে। এমন সময় দপ করে সমস্ত আলো নিভে গেল।
মুহূর্তের মধ্যে কালো অন্ধকার নেমে এলো পুরো বাড়িতে। মানুষজনের কোলাহল আর শোনা যাচ্ছে না। চারিদিকে শুনশান নীরবতা। শুধু দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। তাড়াতাড়ি ব্যাকপ্যাক থেকে টর্চ লাইটটা বের করে জ্বালালাম। কিন্তু এ কি, হল ঘরের সব অতিথিরা গেল কোথায়? নাচের মেয়েরাই বা গেল কোথায়? মুহূর্তের মধ্যেই সবাই কর্পূরের মতো উধাও হয়ে গেল। পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল আমার। কাঁপা কাঁপা হাতে কোনো মতে টর্চ লাইটটা ধরে আছি, কিন্তু মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে বাড়িটার এই হাল হল কেমন করে? যেদিকেই চোখ যায় সেদিকেই মাকড়সার জাল। সিলিংয়ে তাকিয়ে দেখি একটা পুরনো ভগ্ন প্রায় ছাড়বাতি ঝুলে আছে। সেটির এতটাই করুণ দশা যে যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে। আধ ভাঙা আসবাবগুলোর উপর পুরো ধুলোর ধুলোর আস্তরণ পড়েছে, যেন বহুকাল অযত্নে অবহেলায় পড়ে আছে বাড়িটা। দেয়ালগুলো হেলে পড়েছে। এসব এসব কি দেখছি আমি? নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছি না। এমন সময় দেয়ালের উপর, একটা পোর্ট্রেটের উপর নজর পড়ল আমার। কৌতূহল বশত সেদিকে এগিয়ে গেলাম। কোনো রাজা রাজার ছবি বলেই মনে হচ্ছে। গায়ে শেরওয়ানি আর মাথায় পাকড়ি। কি তার চাহনি, একদম জীবন্ত। শিল্পী ছবিটিকে জীবন্ত করে তোলার যে প্রচেষ্টা, তার প্রশংসার যোগ্য বলতে হবে। সিংহের মতো বলিষ্ঠ এক পুরুষ, যার চাহনি শত্রু মনে আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট। মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম আমি, মুহূর্তের মধ্যেই সে মুগ্ধতা আতঙ্কে রূপ নিল। পোর্ট্রেটের সেই সিংহ পুরুষটি আমার দিকে তাকিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সেই হাসি হলরুমে প্রতিধ্বনিত হতে লাগল। আমি আর সহ্য করতে পারলাম না, মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, চোখ মেলে দেখি আমি ঘাসের উপর শুয়ে আছি। সকাল হয়ে গেছে, দুজন লোক আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। একজন বলল, আপনি এখানে এসেছিলেন কেন? ভাগ্যিস ওই আপনাকে এ বাড়িতে ঢুকতে দেখছিল, নাহলে তো আপনাকে বাঁচাইতেই পারতাম না। ভূতের বাড়ি? ভূতের বাড়ি নয় তো কি, এই বাড়িতে অনেক বছর আগে এক রাজকন্যার বিয়া ছিল। সে সময় অনেক লোকের মৃত্যু ঘটে এই বাড়িতে। তারপরের থেকে এই বাড়ি ফাঁকা, অনেক বদনাম আছে এই বাড়ির। আপনার কপাল ভালো, তাই বেঁচে ফিরছেন। সবকিছুই স্বপ্ন মনে হতে থাকে আমার কাছে। চলছে, আমরা শুনে আসলাম মেল অফ দ্য উইকের স্টোরিটা। এবং মেল অফ দ্য উইকের স্টোরিটা আমাদেরকে এবার পাঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইফাত আরা তিশা। তিশা তো খুব সুন্দর একটা গল্প। তো এরকম একটা এরকম গল্প কি এরা কখনো শুনেছেন? রূপ কিংবা ইমতিয়াজ, ইফাত আরা চৌধুরী আমাদেরকে লেখা পাঠিয়েছিলেন।
আচ্ছা, এরকম গল্প মানে বই পুস্তকে শোনা হয়েছে আর কি, মানে
মানে রিলেটিভ করে কোন বাড়ি জীবন্ত হয়ে যাচ্ছে। হরর গল্পের বাড়ি একটা, মানে হরর গল্পের কিছু কিন্তু কিছু কমন প্লট রয়েছে, আবার কিছু কাছাকাছি প্লট রয়েছে যেগুলো থেকে ডালপালা গুজিয়ে অনেক ধরনের গল্পই হয়। আমি এরকম একটা গল্প শুনেছিলাম, সেই গল্পটা হয়তো বুঝেছিলাম হরর ক্লাবে, হয়তো না, অবশ্যই কোনো না কোনো দিন আসবে। কোন একজন প্রমিনেন্ট রাইটারের লেখা, আমার নামটা মনে নেই, সম্ভবত বনফুল বা এরকম কারো একজনের লেখা ছিল গল্পটা। গল্পটা ছিল এরকম যে একজন লোক, সে হচ্ছে সঙ্গীতে, আচ্ছা এই গল্পটা হরর ক্লাবে একবার বাজানো হয়েছিল, সঙ্গীতের পূজারি। তো সে হচ্ছে একটা রাজার সাথে দেখা করতে যায়। তো ওই নামে ওই এলাকায় দুজন রাজা ছিল, মানে রাজা বা ওই জমিদার, এই জমিদার সঙ্গত দুইজন জমিদার ছিল একই নামে, যার ভিতরে একজন ছিল গানের খুব মানে সে ভক্ত, আর একজন ছিল হচ্ছে খুব অত্যাচারী। তো সেই লোক, গানের ভক্ত যে লোক আর কি, সেই লোক ভুলে অত্যাচারী রাজার কাছে চলে যায়। তো ততদিনে হচ্ছে আসলে সেই দুইজন রাজাই জমিদারি মারা গেছে। তো এটা নিয়ে আসলে গল্পের প্লটটা সেরকম। এবং সে তারপর আবার সেই গানের ভক্ত যে জমিদার, তার বাড়িতেও যায়, এবং সে বাড়িটারে সবাই খুব জীবন্ত হয়ে যায়। কেউ তাকে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র ওই জমিদার তাকে দেখতে পারে এবং তাকে কিছু উপঢৌকন দেয় সে, এবং পরে দেখা যায় যে তারা আগেই মারা গেছে, এরকম আর কি। তো যাই হোক, মানে এইরকম হন্টেড হাউস বা ভুতুরে বাড়ি যেগুলো, সেগুলো জীবন্ত হয়ে যাওয়া নিয়ে এরকম প্লটের অনেক অনেক গল্প আছে, অনেক বিখ্যাত বিখ্যাত রাইটারদের গল্প আছে। কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ ইফাত আরা চৌধুরী, এরকম সুন্দর সুন্দর গল্প অবশ্যই আমাদেরকে আরো পাঠাবেন। এবং হরর ক্লাব নিয়ে চলে আসবেন আমাদের স্টুডিওতে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো দিন মানে যে কোনো বৃহস্পতিবার অবশ্যই। তো সেই মানুষগুলোকে নিয়ে আমাদের অবশ্যই আরো আড্ডা হবে। এখন একটু ফেসবুকে কিছু কমেন্ট নিয়ে নিই, যেহেতু অনেকগুলো মানুষ চলে এসছেন ফেসবুকে কমেন্ট করছেন। যেমন আমাদের সাথে আছেন হৃদয় খান, হৃদয় নোয়াখালী ম্যাগাজিন থেকে আছেন, রায়হানা, ইয়াসমিন, অ্যানি, তিনি লিখেছেন স্টোরিগুলো খুব সুন্দর হচ্ছে। আমাদের সাথে আছেন ফাহাদ কবির, সৃষ্টি ভাই ইমেলটা শুনতে খুবই ভয় লেগেছে। রায়হান, ইয়াসমিন, অ্যানি তারা কমেন্ট পড়লাম। আমাদের সাথে আরো আছেন রিয়েল, ফেরারি, অ্যাশ, আতিকুর রহমান আতিক আছেন আমাদের সাথে। তারপর আমাদের সাথে আছেন দেওয়ান, শরণ লিখেছেন সৃষ্টি ভালোবাসার, সৃষ্টি ভাই কেমন আছেন? জানি আপনি সবসময় ভালোর দলে। হ্যাঁ, রাসেল ভাইয়ের দেখা দেখি আমিও ভালোর দলে চলে গেছি। দেওয়ান শরণ জামালপুর ইসলামপুর থেকে শুনছি, সাথে আছে একেবারে শেষ করে, আশা করছি আজকের গল্পগুলো খুব ভালো হবে। আমিও আশা করছি আজকের গল্পগুলো, আমি আশা করছি না, আমি জানি যেহেতু অবশ্যই আজকের গল্পগুলো খুবই সুন্দর সুন্দর। নজরুল ইসলাম পান্থ লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আমি নোয়াখালী মাইসি থেকে শুনছি, সেমিস্টার ফাইনাল তারপরে শুনছি। তো রাসেল ভাই কিন্তু কেমন স্টুডিওতে নেই, তবে রাসেল ভাই চলে আসবেন, প্রতি এপিসোডেই তিনি চলে আসেন। তো আজকে কিন্তু ওয়ার্ল্ড কাপের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে, বেলজিয়াম এবং
ইংল্যান্ড।
তো কে কোন টিম সাপোর্ট করছে?
আমি বেলজিয়াম।
আমি তো ইংল্যান্ড।
ইংল্যান্ড, ইংল্যান্ড কি সেকেন্ড টিম ইংল্যান্ড?
সেকেন্ড টিম না, মানে ভাল লাগে ইংল্যান্ড, মানে একটা রাজুকে একটা ব্যাপার আছে,
ব্যাপার। ওয়াও, ওকে। তবে এটা কিন্তু খুবই অদ্ভুত যে আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য ইংল্যান্ড সাপোর্ট করাটা, মানে আর্জেন্টিনা ইংল্যান্ড তারও কিন্তু বেশ প্রমিনেন্ট একটা রাইভালরি তাদের ভেতরে, এবং ম্যারাডোনারও বেশ অনেক স্মৃতি রয়েছে আর্জেন্টিনা ইংল্যান্ড নিয়ে।
জি ভাই।
তো যাই হোক, এবারে ইংল্যান্ড কিন্তু, ইংল্যান্ড যেবারই গ্রুপ রাউন্ডে ভালো খেলে তাদের মিডিয়া খুব মানে একটা লাফালাফি করে হয়তো এবারই চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু আফসোস 66 এর পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। দেখা যাক এবারও কি মনে হচ্ছে, চ্যাম্পিয়ন হতে পারবে ইংল্যান্ড?
না ভাই, আমার কাছে এটা মনে হচ্ছে না।
কোন পর্যন্ত যেতে পারবে?
কোয়ার্টার ফাইনাল।
আর ইন্ডিয়া?
খুব বেশি হলে কোয়ার্টার ফাইনাল, খুব বেশি হলে।
ওকে, আর বেলজিয়াম কত দূর যেতে পারে?
বেলজিয়াম এবার আসলে মানে বুঝে যাচ্ছে না, মানে ওরা মানে খুবই মানে স্ট্রং একটা অপোনেন্ট, তারা ফাইনাল পর্যন্ত যাওয়ার যোগ্যতা রাখে, মানে এখন মত খুব ভালো পারফরমেন্স করছে প্রতিটা ম্যাচে।
রুটের কি মনে হয়?
একই রকম মনে হয় ভাই,
ব্রাজিলের সাথে কত খেলা পড়বে এর মাঝখানে?
আমি তো মানে
সে অপেক্ষাতেই আছি,
সে অপেক্ষাতেই আছি।
ব্রাজিলের তুলনায় মানে বেলজিয়াম স্ট্রং, এই অ্যাটলিস্ট এই বিশ্বকাপে তাদের পারফরমেন্স দেখে তাই মনে হচ্ছে।
ওকে, তো আমি বিশ্ব ফুটবল একদমই বোদ্ধা না, কিছুই না। তো এমনি চার টেবিল আড্ডার মতো করে হর ক্লাবে আজকে আড্ডা হচ্ছে ফুটবল নিয়ে। তো তিনজনই সম্ভবত একই দল সাপোর্ট করে, দেখি কোনো ঝগড়াঝাটি বা তর্কাতর্কি হচ্ছে না।
হ্যাঁ ভাই,
দেখা যাক সামনের দিনগুলোতে কিছু হয় কিনা। তো আমরা এখন চলে যাচ্ছি একটা খুব সুন্দর একটা গানে, খুব সুন্দর একটা গান, অঞ্জন দত্তের খ্যাপা শহরে মেঘ জমেছে আমার আকাশে। তো গান সুন্দর সুন্দর গানও চলে যাবো আমার ভূত এফএম হরর ক্লাবের সেকেন্ড আওয়ার, এবং সেকেন্ড আওয়ারে কিন্তু আমাদের স্পেশাল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে চার্লস ডিকেন্স এর গল্প আছে আজকের এপিসোডে। তো প্রথমবারের মতো চার্লস ডিকেন্স এর গল্প থাকছে, এবং খুব সুন্দর একটা গল্প, ভূতুরের শিকার। জানি না আপনাদের শুনতে কেমন লাগবে, তবে গল্পটা খুবই সুন্দর, সত্যি খুব অদ্ভুত। গান শুনে ফিরে আসছি, এবং সেই গল্পটা শুনবো নেক্সট আওয়ারে। আপনি আপনার কমেন্ট জানিয়ে দিন আমাদেরকে ফেসবুক.com/ রেডিও ফুর্তি, এই ঠিকানায় ভূত এফএম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে। শুনতে থাকুন রেডিও ফুর্তি, এইট এফএম এন্ড ডু ফুর্তি।
It's here with more fun and fear.
ভূতেশম হরর ক্লাব ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার। আমার সাথে আজকে দুজন হরর ক্লাবের মেম্বার রয়েছেন, দুটি হরর ক্লাবের। এই মুহূর্তে স্টুডিওতে আছেন একজন রূপ, এবং একজন একটু বাইরে গেছেন, কিছুজনের ভেতর বোধ হয় চলে আসবেন। তো খেলা কিন্তু চলছে ইংল্যান্ড আর বেলজিয়াম, এবং রূপ বলেছে বেলজিয়াম জিতবে।
জি ভাই, প্রেডিকশন,
প্রেডিকশন আমার মনে হচ্ছে বেলজিয়ামও জিততে পারে, আবার ইংল্যান্ডও জিততে পারে, আবার ড্র হতে পারে। খুব লেম জায়গা থেকে সেফ একটা কথা বলে ফেললাম, অথবা সেফ জায়গা থেকে লেম একটা কথা বলে ফেললাম। তো যাই হোক, আমাদের কিন্তু ভূত এফএম হরর ক্লাব চলছে, আমরা কিন্তু স্টুডিওতে বসে বসে গল্প শুনছি এবং খেলা দেখছি, ইংল্যান্ড এবং বেলজিয়ামের খেলাও দেখছি। তো এখন হচ্ছে আমরা একটা স্টোরিতে চলে যাবো। স্টোরিটা হচ্ছে আজকের স্টোরিটা আগে বলেছি যে চার্লস ডিকেন্স এর স্টোরি, এবং চার্লস ডিকেন্স খুবই রিনাউন্ড একজন রাইটার, কিছু কিছু মানুষের নামে কিন্তু কিছু কিছু এরার নাম হয়ে যায়, যেমন ফিজিক্স এ নিউটনিয়ান ফিজিক্স, আইনস্টাইনিয়ান ফিজিক্স। হ্যাঁ, তো রানী ভিক্টোরিয়া পৃথিবীর ইতিহাসে এরকম একটা নাম যার প্রভাবটা এত যে তিনি যে সময়টা বেঁচেছিলেন সে সময়টাকে ভিক্টোরিয়ান এরা বলা হয়। তো আমি জানি না একজন রানীকে নিয়ে আসলে মানে তাকে অনেক বেশি হয়তো কি বলা যায় বড় ভাবেই দেখা হয়, তো সেজন্য হয়তো তার নামে একটা এরা হয়ে গেছে। তো সেই এরার একজন বিখ্যাত লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স। 1812 সালে জন্ম এবং 1870 সালে তিনি মারা যান, এবং তার ক্রিয়েটেড অনেক বড় বড় কিছু ক্যারেক্টার আছে, খুব পরিচিত কিছু ক্যারেক্টার আছে। সেই সময়ের যথেষ্ট কি বলছে গুরুত্বপূর্ণ একজন রাইটার চার্লস ডিকেন্স। তো চার্লস ডিকেন্স এর খুব বিখ্যাত একটা হরর গল্প, গল্পটির নাম হচ্ছে ভূতের শিকার। ওই সেই গল্পটা এখন আমরা শুনবো। তো গল্পতে যাওয়ার আগে আবার আপনাদের জানিয়ে দিচ্ছি আপনার হরর ক্লাবের কথা। আপনি হরর ক্লাব নিয়ে যদি আসতে চান, কিংবা আপনি যদি আপনার হরর ক্লাব থেকে কোনো স্টোরি কালেক্ট করে আমাদেরকে পাঠাতে চান, কোনো গল্প শুনতে চান, কিংবা আপনার নিজের লেখা গল্প আমাদের পাঠাতে চান, তাহলে কি করতে হবে?
মেল করতে হবে bhootfm@radiofurti.fm এ।
এক্স্যাক্টলি। এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে
bhootfm
হরর
ক্লাব। সরি
রূপ কিন্তু একদম প্রিপারেশন নিয়ে পরীক্ষা গিয়ে খারাপ করছে। তো যাই হোক, আপনি সেই কাজটাই করবেন, ভুলটা না, আপনি ঠিক করে পাঠিয়ে দেবেন হরর ক্লাব লিখে এখানে মেল করে পাঠাবেন bhootfm@radiofurti.fm। তো এখন আমরা চলে যাব একটা সুন্দর একটা গানে, তার আগে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আমরা শুনবো ব্লু জিন্স এর গান আকাশ বলে। আকাশ বলে খুব সুন্দর, খুব সুন্দর একটা গান, আমার খুব প্রিয় একটা গান। যেহেতু একটু মেঘলা মেঘলা ভাব আছে আকাশে, তো এই গানটা শুনতে খুবই ভালো লাগবে, এবং গান শুনে তারপর আমরা একটা গল্প শুনে ফেলবো, খুব সুন্দর ট্রানজিশন হবে, তাই না? তো সুন্দর গল্পটার নাম হচ্ছে ভূতের শিকার চার্লস ডিকেন্স এর, এবং গল্প শুনে আমরা আবার ফিরে আসবো। আচ্ছা, পুরোটা সময় আপনার অনেক ভালো কাটবে।
It's here with more fun and fear.
ভূতুরি শিকার চার্লস ডিকেন্স। আমি বলতে যাচ্ছি যে কাহিনী তার ভিতর দিয়ে কোনো মতবাদ উপস্থিত করা, তার বিরোধিতা করা অথবা তাকে সমর্থন করার ইচ্ছা আমার নেই। আমি জানি বার্লিনের পুস্তক বিক্রেতার ইতিহাস ভালোভাবে অনুধাবন করেছি। স্যার ডেভিড ব্রুস্টার লিখিত জনৈক পরলোকগত রাজ জ্যোতিষীর পত্নীর ঘটনাটিও আর আমার বন্ধু মহলের মধ্যেই ঘটেছে, এরকম অনেক ভৌতিক দর্শনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। এই সব সর্বশেষ ঘটনাটি প্রসঙ্গে একটি কথা বলে নেওয়া দরকার যে এক্ষেত্রে যে মহিলাটি ভূতুড়ে দর্শনের শিকার হয়েছিলেন তিনি কোনো দিক থেকেই আমার দূরতম আত্মীয়াও নন। সকলেরই মনোযোগ আকর্ষণ করেছিল অনেক বছর আগে ইংল্যান্ডের একটি হত্যাকাণ্ড। এরকম কত হত্যাকাণ্ডই তো ঘটে, একটা হত্যাকাণ্ড আগের হত্যাকাণ্ডকে ছাড়িয়ে যায় গুরুত্বের দিক থেকে, আর পারলে এই বিশেষ নরপশুটির স্মৃতিকে আমি ভুলেই যেতাম, কারণ তার মৃতদেহ এখন নিয়োগের জেরের কবরে শুয়ে আছে। তার কোন রকম ব্যক্তিগত পরিচয় আমি দিচ্ছি না ইচ্ছে করে। হত্যাকাণ্ডটি যখন প্রথম আবিষ্কৃত হয় তখন কিন্তু পরবর্তীকালে এই হত্যার অভিযোগে যে লোকটির বিচার হয়েছিল তার উপর কোন রকম সন্দেহই পড়েনি। সংবাদপত্রে যেহেতু সে সময় তার উল্লেখ মাত্র ছিল না, সেহেতু তখনকার সংবাদপত্রে তার কোন বিবরণ প্রকাশিত হওয়াও সম্ভব ছিল না। ব্রেকফাস্টে বসে খবরের কাগজ খুলতে নজর পড়েছিল হত্যাকাণ্ডটির প্রথম বিবরণের উপর, খুবই আকর্ষণীয় হওয়ায় সেটি পড়লাম বিশেষ মনোযোগ সহকারে। তিনবার না হলে দুবার পড়েছিলাম খুনটি একটা শোবার ঘরে আবিষ্কৃত হয়। সবে নামিয়ে রেখেছি কাগজখানা, এমন সময় চকিতে বিদ্যুৎ চমকের মতো, বন্যার জলস্রোতের মতো কি যে বলবো বুঝতে পারছি না, উপযুক্ত ভাষাই খুঁজে পাচ্ছি না সে অবস্থার বিবরণ দেবার। যেন দেখতে পেলাম সেই শোবার ঘরটা আমার ঘরের ভেতর দিয়ে চলে গেল, অসম্ভব হলেও ঠিক যেন খরস্রোতা নদীর বুকে আঁকা একখানে ছবির মতো। যত দ্রুতই সরে যাক না কেন, ছবিটার সবকিছুই আমি স্পষ্ট দেখতে পেলাম। এত স্পষ্ট যে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে এটাও পরিষ্কার বুঝতে পারলাম যে বিছানার উপর মৃতদেহটা ছিল। সেটাও এমন কিছু রোমান্টিক পরিবেশ নয় যেখানে এই অদ্ভুত অনুভূতি আমার হয়েছিল। সেন্ট জেমস স্ট্রিটের মোড়ের খুব কাছে পিকাডিলির একটা বাসায়, আমার কাছে সম্পূর্ণ নতুন জায়গাটা। আমি তখন শুয়েছিলাম একটা আরাম কেদারায়। অনুভূতিটা আমাকে এমনভাবে নাড়া দিয়েছিল যে কেদারাটাও তার ফলে খানিকটা সরে গিয়েছিল। জানলার কাছে এগিয়ে গেলাম, নিচে পিকাডিলিতে চলমান সবকিছু দেখে চোখ দুটোকে একটু তাজা করে নিতে। হেমন্তকালের উজ্জ্বল সকাল, ঝলমলে রাস্তায় খুশির মেলা, জোর বাতাস বইছে। বাইরে তাকাতেই দেখলাম এক ঝলক হাওয়ায় পার্কের ভেতর থেকে কিছু ছড়া পাতা উড়ে এসে একটা ঘোরানো স্তম্ভ হয়ে উঠল। স্তম্ভটা ভেঙে গেল আর পাতাগুলো সরে গেল। তখন দেখতে পেলাম রাস্তার ওপাশে দুটি লোক পশ্চিম থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে, একজনের পেছনে আরেকজন। সামনের লোকটি মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে তাকাচ্ছে। দ্বিতীয় লোকটি বিপজ্জনক ভঙ্গিতে ডান হাতটা তুলে প্রায় 30 পা দূর থেকে তাকে অনুসরণ করছে। প্রথমত এরকম একটা স্থানে এ ধরনের অদ্ভুত ও বিপজ্জনক ভঙ্গিটাই আমার দৃষ্টি আকর্ষণ করল। তারপর আরো আশ্চর্য ব্যাপার যে সেদিক নজর পড়ছে না কোনো লোকেরই। লোক দুটি অন্য সব যাত্রীদের ভেতর দিয়ে এমন অনায়াসে পথ করে নিয়ে এগিয়ে যাচ্ছে যেটা ফুটপাতে হাঁটার সঙ্গে ঠিক খাপ খায় না। যতদূর দেখতে পাচ্ছি একটা যাত্রীও তাদের পথ ছেড়ে দিচ্ছে না, তাদের স্পর্শ করছে না বা তাদের দিকে তাকাচ্ছেও না। জানলার নিচ দিয়ে যাবার সময় তারা দুজনের চোখ তুলে আমার দিকে তাকাল। দুজনেরই মুখ এত স্পষ্ট দেখতে পেলাম যে পরে যে কোনো জায়গায় দেখলেই আমি তাদের চিনতে পারব। তাদের মুখে যে উল্লেখযোগ্য কোনো লক্ষণ দেখেছিলাম তা কিন্তু নয়। শুধু সামনের লোকটি অস্বাভাবিক রকমের ঝুঁকে চলেছে আর পেছনের লোকটির মুখের রং ভেজাল মোমের মতো। আমি অকৃতদার, খানসামা ও তার স্ত্রীকে নিয়ে আমার সংসার। চাকরি করি একটা শাখা ব্যাংকে আর বিভাগীয় প্রধান হিসাবে আমার কাজের চাপটা আর একটু হালকা হলেই আমি খুশি হতাম। আমার একটু বায়ু পরিবর্তনে যাওয়া উচিত ছিল, কিন্তু চাকরির খাতিরে হেমন্তকালটা শহরেই আটকে গিয়েছি। আমার ঠিক কোনো রোগ হয়নি, তবে ঠিক সুস্থও ছিলাম না। আমার বিখ্যাত ডাক্তারটির মতে আমি ঈষৎ পেট রোগা, তার উপর একঘেয়ে জীবনযাত্রার জন্যই একটা মানসিক অবসন্নতা বোধ করছিলাম। হত্যাকাণ্ডের ব্যাপারটা যতই বেশি করে প্রকাশ পাচ্ছিল ততই জনসাধারণের মনোযোগ সেদিকে বেশি করে আকৃষ্ট হচ্ছিল। আমি কিন্তু সেই সার্বিক উত্তেজনার মধ্যেও যতদূর সম্ভব নিজেকে সেই ঘটনা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু এটা জানতাম যে অভিযুক্ত খুনির বিরুদ্ধে স্বেচ্ছাকৃত নরহত্যার রায় পাওয়া গেছে এবং বিচারের জন্য তাকে নিউ গেটে চালান দেওয়া হয়েছে। আরো জানতাম যে সাধারণ অসুবিধা এবং আসামিপক্ষের প্রস্তুতির সময়ের অভাবের জন্য কেন্দ্রীয় ফৌজদারি আদালতে মামলার বিচার এক সেশনের জন্য মুলতুবি করা হয়েছে। মুলতুবি মামলার বিচার ঠিক কোন সময় নাগাদ শুরু হবে সেটাও হয়তো আমার জানা উচিত ছিল, কিন্তু আমার বিশ্বাস আমি সেটা জানতাম না। আমার বসার ঘর, শোবার ঘর, সাজ ঘর সব এক তলাতেই অবস্থিত। শোবার ঘরের ভেতর দিয়ে সাজ ঘরে যাবার জন্য অন্য কোনো পথ নেই, এ কথা ঠিক। একসময় এই ঘরের একটা দরজা দিয়ে সিঁড়িতে যাওয়া যেত, কিন্তু বেশ কয়েক বছর হল আমার স্নান ঘরে নতুন আসবাব বসানোর জন্য সে দরজাটা বন্ধ হয়ে গেছে। সেই সময় এবং সেই একই ব্যবস্থা অনুসারে দরজাটাকে পেরেক দিয়ে এঁটে তার উপর চট লাগিয়ে দেওয়া হয়েছে। একদিন অনেক রাত শোবার ঘরে দাঁড়িয়ে চাকরটিকে কিছু নির্দেশ দিচ্ছিলাম। আমার মুখটা ছিল সাজ ঘরে যাবার একমাত্র দরজাটার দিকে, আর সেটা তখন বন্ধই ছিল। চাকরের পিঠটা ছিল সে দরজার দিকে। তার সঙ্গে কথা বলতে বলতেই দেখলাম দরজা খুলে গেল আর একটা লোক ভেতরে তাকিয়ে সাগ্রহে ও রহস্যজনক ভাবে ইঙ্গিতে আমাকে ডাকল। পিকাডিলির রাস্তা ধরে যে দুটি লোক হেঁটে গিয়েছিল এ তাদেরই তৃতীয় লোকটি, যার মুখের রং ছিল ভেজাল মোমের মতো। মূর্তিটি আমাকে ইশারায় ডেকে পিছিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। শোবার ঘরটা পেরিয়ে যেতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু পরেই সাজঘরের দরজাটা খুলে ভিতরে তাকালাম। আগে থেকে আমার হাতে একটা চলন্ত মোমবাতি ছিল, সাজঘরে কাউকে দেখতে পাবো আমার সেরকম কোনো প্রত্যাশা ছিল না, আর কাউকে দেখতেও পেলাম না। যখন বুঝতে পারলাম যে চাকরটি অবাক হয়ে দাঁড়িয়ে আছে, তখন তার দিকে ঘুরে বললাম, ডেরিক, তুমি কি বিশ্বাস করবে যে ঠান্ডা মাথায় আমি যেন দেখতে পেলাম তার বুকের উপর হাতটা রাখতে, সে চমকে উঠে ভীষণভাবে কাঁপতে কাঁপতে বলে উঠল, হ্যাঁ স্যার, একটা মরা মানুষ আপনাকে ইশারায় ডাকল। এই জন ডেরিক 20 বছরেরও বেশি দিন ধরে আমার কাছে চাকরি করছে, সে অত্যন্ত বিশ্বাসী ও আমার প্রতি অনুরক্ত। আমি কিছুতেই বিশ্বাস করি না যে আমি তাকে না ছোঁয়া পর্যন্ত এই মূর্তিটাকে দেখার কোনো অনুভূতি তার মনে জেগেছিল। আমি ছোঁয়া মাত্রই সে এমনভাবে চমকে উঠল যে আমার নিশ্চিত বিশ্বাস আমি ছোঁয়া মাত্রই কোনো অলৌকিকভাবে এই অনুভূতি তার মধ্যে সঞ্চারিত হয়েছিল। জন ডেরিককে ব্র্যান্ডিটা আনতে বললাম। সে রাতের ঘটনার আগে কি ঘটেছিল সে কথা খুনাক্ষরেও তাকে কিছু বললাম না। ব্যাপারটা নিয়ে ভাবতে বসে আমার নিশ্চিত ধারণা হল যে পিকাডিলিতে একবার ছাড়া সে মুখ আমি আগে কখনো দেখিনি। দরজা থেকে ইশারায় আমাকে ডাকার সময় তার মুখের চেহারার সঙ্গে, জানলায় দাঁড়িয়ে থাকার সময় আমার দিকে তাকানোর সময় কার মুখের চেহারার সঙ্গে তুলনা করে আমার মনে হল যে প্রথম দর্শনেই সে আমার স্মৃতির উপর দাগ কেটেছে, আর দ্বিতীয়বার দেখলেই সঙ্গে সঙ্গে যাতে তাকে মনে পড়ে যায় সে ব্যবস্থাও পাকা করে ফেলেছে। কেন জানি না আমার বিশ্বাস হয়েছিল মূর্তিটা আর ফিরে আসবে না। তবু রাতটা অস্বস্তিতেই কাটল। দিনের আলোর সঙ্গে সঙ্গেই আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। সে ঘুম ভাঙল জন ডেরিক নিজে এসে, তার হাতে একখানা কাগজ। মনে হল সেই কাগজখানা নিয়ে দরজার কাছে পত্র বাহক ও আমার চাকরের মধ্যে কিছুটা বাদানুবাদ হয়েছে। ওল্ড বেইলিতে কেন্দ্রীয় ফৌজদারি আদালতে আসন্ন অধিবেশনে আমি যাতে জুরি হিসেবে উপস্থিত থাকি, কাগজখানা তারই সমন। আগে কখনো চুরি হবার ডাক আমি পাইনি, আর জন ডেরিক সেটা ভালোই জানে। কারণই হোক আর অকারণেই হোক, তার বিশ্বাস এ ধরনের চুরিতে সাধারণত যাদের ডাকা হয় তারা কোণের দিক থেকে আমার চাইতে নিম্ন শ্রেণীর মানুষ, তাই প্রথমে সে সমনটা নিতে অস্বীকার করেছিল। যে লোক সমন জারি করতে এসেছিল সে ব্যাপারটাকে শান্তভাবেই নিয়েছিল, বলেছিল আমার জুরিতে উপস্থিত থাকা বা না থাকায় তা কিছু আসে যায় না, সমনটা রইল, সেটা নিয়ে আমি কি করব সে ঝুঁকি আমার তার নয়, সে যাকে সাড়া দেব না অগ্রাহ্য করব দু একদিন সেটা স্থির করতে পারলাম না। এ নিয়ে আমার মনে বিশেষ কোনো আকর্ষণ বিকর্ষণ ছিল না। যাই হোক, জীবনযাত্রার একঘেয়েমি ভাবটা কাটাবার জন্যই শেষ পর্যন্ত চুরিতে যাওয়াই স্থির করলাম। নির্দিষ্ট সকালবেলাটা নভেম্বর মাসের একটা অতি বাজে সকাল, পিকাডিলি জুড়ে ঘন বাদামি কুয়াশা নেমেছে, টেম্পল বারের পূর্ব দিকটা ঘন কালো হয়ে চেপে বসেছে, আদালত গৃহের বারান্দা আর সিঁড়ি গ্যাসের আলোয় স্বল্প আলোকিত, আদালত কক্ষেরও সেই একই অবস্থা। আমার ধারণা অফিসাররা যখন আমাকে নিয়ে ওল্ড কোর্টে পৌঁছে দিল এবং সেখানকার ভিড়টা নিজের চোখে দেখলাম, তার আগে আমি জানতামই না যে সেই দিনই খুনির বিচার হবে। যথেষ্ট কষ্ট করে আমাকে যখন ওল্ড কোর্টে দিয়ে হাজির করা হল, তার আগে আমি জানতাম না আমার হাতের সমন দুটো আদালতের কোনটাতে আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার এই কথাগুলিকে একেবারে আক্ষরিক অর্থে নেয়া ঠিক হবে না, কারণ এ ব্যাপারে আমি নিজেই খুব নিশ্চিত নই। অপেক্ষমান জুরিদের জন্য নির্দিষ্ট জায়গায় আসন গ্রহণ করলাম এবং কুয়াশার মেঘ ও ভারী বাতাসের ভেতর দিয়ে যতটা ভালোভাবে সম্ভব আদালতের চারদিকটা তাকিয়ে দেখলাম। বড় বড় জানলার বাইরে কালো বাষ্প অন্ধকার পর্দার মতো ঝুলছে, রাজপথে ছড়ানো খড় আর কাঠের টুকরোর উপর দিয়ে চাকার চাপা শব্দ ভেসে আসছে, সমবেত লোকের গুঞ্জন ধ্বনি শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে তার বুক চিরে ভেসে আসছে একটা তীক্ষ্ণ শীষ বা উচ্চ কণ্ঠে ডাকাডাকির শব্দ। কিছুক্ষণ পর দুজন জজ এসে তাদের আসনে বসলেন। আদালতের গুনগুনানি হঠাৎ চুপ হয়ে গেল। খুনিকে কাঠগড়ায় দিয়ে আসার হুকুম হল, সে হাজির হল, আর ঠিক সেই মুহূর্তে আমি তাকে চিনতে পারলাম যে দুটি লোক দীঘাটির রাস্তা ধরে হেঁটে গিয়েছিল তাদেরই প্রথম জন। তখনই যদি আমার নামটা ডাকা হতো তাহলে আমার জবাবটা শোনা যেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে, কিন্তু আমায় ডাকা হল তালিকার ষষ্ঠ বা অষ্টম জুরি হিসেবে, আর ততক্ষণ আমি কোন রকমে জবাব দিতে পারলাম।
এখানে
তারপর শুনুন, আমি কাঠগড়ার দিকে এগিয়ে যেতেই বন্দি হঠাৎ খুব উত্তেজিত হয়ে ইশারায় তার অ্যাটর্নিকে ডাকল। আমার কাছে বাধা দিতে বন্দির ইচ্ছাটা এতই স্পষ্ট ভাষায় প্রকাশ পেল যে কিছুক্ষণ কাজ বন্ধ থাকল। সেই সময়টা অ্যাটর্নি কাঠগড়ায় হাত রেখে তার মক্কেলের সঙ্গে ফিসফিস করে কথা বলতে বলতে মাথা নাড়তে লাগল। পরে সেই ভদ্রলোকের কাছ থেকে জেনেছিলাম, বন্দি প্রথমেই সভয়ে তাকে বলেছিল যে কোনো ঝুঁকি নিয়ে এই লোকটিকে বাধা দিন, কিন্তু যেহেতু তার বক্তব্যের সপক্ষে যে কোনো যুক্তি দেখায়নি এবং নিজেই স্বীকার করেছে যে আমার নাম শোনার আগে সে কোনোদিন আমার নামটাও জানত না, তাই তার কথা মতো কাজ করা হয়নি। আমাকে জুরির মুখপাত্র নির্বাচিত করা হল। বিচারের দ্বিতীয় দিন দু ঘন্টা ধরে সাক্ষ্য গ্রহণের পরে সহযোগী জুরিদের দিকে চোখ পড়তেই তাদের সংখ্যা গুনতে গিয়ে আমি একটা দুর্বোধ্য অসুবিধায় পড়ে গেলাম। পরপর কয়েকবার করলাম, কিন্তু একই অসুবিধা দেখা দিতে লাগল। এক কথায় প্রত্যেকবারই একজন বেশি হয়ে যাচ্ছে। শুনলেন গল্পটির প্রথম অংশ। ভুতুড়ে শিকার চার্লস ডিকেন্স। এখন শুনব গল্পটির বাকি অংশ। আমার ঠিক পাশে যে জুরিটি বসেছিলেন তাকে ছুঁয়ে কানে কানে বললাম, আমরা কজন আছি দয়া করে কুনে দেখুন তো। আমার অনুরোধ শুনে তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু মাথা ঘুরিয়ে কুনতে লাগলেন। হঠাৎ বলে উঠলেন, কেন, আমরা তো ১৩। কিন্তু না, তা তো হতে পারে না, আমরা ১২ জন। সেদিন আমার গণনা অনুসারেও একজন একজন করে ঠিকই গুনেছি, কিন্তু একসঙ্গে গুনতে গেলেই একজন পিছিয়ে হতে লাগল, অথচ তার কোন হিসাব বা ব্যাখ্যা পাওয়া গেল না। কিন্তু আমার মনের মধ্যে এমন একটি মূর্তি ক্রমে গড়ে উঠেছে যে সেটা প্রতিবারই এসে হাজির হতে লাগল। জুরিদের বাসা দেওয়া হয়েছিল লন্ডন ট্যাভার্নে, একটা বড় ঘরে আলাদা আলাদা টেবিলে আমরা সকলেই ঘুমিয়েছি। আমাদের নিরাপদ রাখার জন্য একজন অফিসার সবসময় আমাদের উপর নজর রাখতেন। অফিসারটি আসল নাম চেপে রাখার কোনো কারণ আমি দেখি না। তিনি বুদ্ধিমান, অত্যন্ত বিনয়ী, সেবা পরায়ণ এবং শহরের একজন শ্রদ্ধেয় মানুষ। তার উপস্থিতি সবসময় স্বাগত। সুন্দর দুটি চোখ, ঈর্ষা করার মতো কালো কোঁফ আর গম্ভীর কণ্ঠস্বর, নাম মিস্টার হার্কার। রাত হলে আমরা যখন ১২টায় বিছানায় শুতে গেলাম, তখন মিস্টার হার্কারের বিছানাটা পাতা হলো দরজা বরাবর। দ্বিতীয় দিন রাতে শুতে যাবার ইচ্ছা না হওয়ায় এবং মিস্টার হার্কারকে তার বিছানায় বসে থাকতে দেখে আমি গিয়ে তার পাশে বসলাম। নসের ডিবেটা যার দিকে বাড়িয়ে দিলাম। আমার ডিবে থেকে এক টিপ নসি নেবার সময় মিস্টার হার্কারের হাতটা আমার হাত স্পর্শ করল। ঠিক তখনই তিনি যেন একটু শিউরে উঠলেন, বললেন, ওকে। মিস্টার হার্কারের দৃষ্টি অনুসরণ করে ঘরের মধ্যে তাকাতে আবার সেই প্রত্যাশিত মূর্তিটাকে দেখতে পেলাম। টিকেটের রাস্তা ধরে যারা হেঁটে গিয়েছিল তাদেরই দ্বিতীয় জন। উঠে কয়েক পা এগিয়ে গেলাম, তারপর মিস্টার হার্কারের দিকে ঘুরে দাঁড়ালাম। তিনি কিন্তু সম্পূর্ণ অবিচলিতভাবে হাসতে হাসতে বললেন,
হঠাৎ মনে হল যে বিছানা না থাকলেও ১৩ নম্বর একজন জুরি এখানে ছিলেন। যে এখন দেখছি চাঁদে লাল।
মিস্টার হার্কার কে কোনো কথা না বলে তাকে আমার সঙ্গে ঘরের শেষ প্রান্তে হেঁটে যেতে অনুরোধ করলাম। মূর্তিটা কি করে দেখার ইচ্ছে হল। আমার 11 জন সহযোগী চুরির বিছানার পাশে বালিশটাকে ঘেঁষে সে কয়েক মিনিট দাঁড়ালো। প্রতিবারই বিছানার ডান দিক ধরে গেল এবং পরবর্তী বিছানাটার পায়ের দিক দিয়ে সেটাকে পার হতে লাগল। মাথার ভঙ্গি দেখে মনে হল প্রতিটি সাইত মূর্তির দিকে সে বিষণ্ন দৃষ্টিতে তাকাচ্ছে। আমার বিছানাটা ছিল মিস্টার হার্কারের বিছানার সব চাইতে কাছে। সে কিন্তু আমার দিকে বা আমার বিছানার দিকে দৃষ্টি দিল না। একটা উঁচু জানালা দিয়ে যেখানে চাঁদের আলো এসে পড়েছে সেখান দিয়ে বেরিয়ে গেল। মনে হল যেন বাতাসের সিঁড়ি বেয়ে চলে গেল। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় মনে হল আমি আর মিস্টার হার্কার ছাড়া উপস্থিত অন্য সকলেই গতরাতে নিহত লোকটিকেই স্বপ্নে দেখেছে। এখন আমারও দৃঢ় ধারণা হল যে পিকাডিলি ধরে যাওয়া দ্বিতীয় লোকটি খুন হয়েছিল। কিন্তু সেই ঘটনাও একদিন ঘটল, আর এমন ভাবে ঘটল যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। বিচারের পঞ্চম দিনে সরকার পক্ষের সওয়াল শেষ হবার মুখে নিহত লোকটি একটা ছোট টপি প্রমাণ হিসেবে উপস্থিত করা হল। খুনের খবর জানার পর লোকটি তার শোবার ঘর থেকে উধাও হয়ে যায় এবং খুনিকে যেখানে মাটি খুঁড়তে দেখা যায় সেখানকার একটা গুপ্ত স্থানে মৃতদেহ পাওয়া যায়। সাক্ষী ছবিটাকে শনাক্ত করার পর সেটাকে আদালতের হাতে তুলে দেওয়া হলো এবং সেখান থেকে জুরিদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। কালো গাউন পরা অফিসারটি যখন সেটিকে নিয়ে আমার দিকে আসছিল তখন টিকাদেবীর রাস্তার তৃতীয় লোকটির মূর্তিটি ভিড়ের ভেতর থেকে উঠে এসে অফিসারের হাত থেকে ছবিটা তুলে নিয়ে সেটা আমার হাতে দিল আর সেই সঙ্গে নিচু ফাঁকা গলায় বলল,
ছবিটা তখন আমি দেখিনি, কারণ সেটা ছিল একটা লকেটের মধ্যে। তখন আমি অনেক ছোট ছিলাম, আমার মুখটা তখন এত রক্তশূন্য ছিল না।
আমার পরবর্তী যে চুরিকে আমার ছবিটা দেবার কথা, মূর্তিটি তখন আমার ও তার মধ্যে গিয়ে দাঁড়াল। তারপর সেই চুরি আর পরবর্তী চুরির মাঝখানে গেল। এইভাবে সে ছবিটা আমাদের সকলের হাত ঘুরিয়ে আবার আমাকে এনে দিল। অবশ্য তারা কেউই ব্যাপারটা ধরতে পারল না। টেবিলে ফিরে এসে এবং সাধারণত আমরা সকলে যখন বন্ধ ঘরে মিস্টার হার্কারের হেফাজতে এসে জমায়েত হতাম তখন প্রথম থেকেই মামলার দৈনন্দিন বিবরণ নিয়ে প্রচুর আলোচনা করতাম। পঞ্চম দিনে সরকার পক্ষের সওয়াল শেষ হয়ে যাওয়ায় ঘটনার একটা মোটামুটি চেহারা আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠল এবং আমাদের আলোচনা বেশ উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আমাদের মধ্যে একজন গির্জার লোক ছিলেন, তার মতো আকাট বোকা আমি আর দেখিনি। অতি পরিষ্কার সব প্রমাণ সম্পর্কেও তিনি অদ্ভুত সব আপত্তি তুলতেন। তার সমর্থক ছিলেন আরো দুজন সাগরেদ পাত্রে। একই জেলা থেকে আগত এই তিন মূর্তি সারাক্ষণ এমন হইচই করতেন যে 500 খুনের দায়ে তাদের বিচার হওয়া উচিত। এই তিন অপদার্থ নির্বোধ যখন মাঝরাত নাগাদ গলা একেবারে সপ্তমে চড়ালেন এবং আমাদের কেউ কেউ বিছানা পাততে শুরু করলেন, তখন আবার আমি সেই নিহত লোকটিকে দেখতে পেলাম। কঠোর মুখে তাদের পিছনে দাঁড়িয়ে সে আমাকে ইশারায় ডাকল। তাদের কাছে গিয়ে আলোচনায় যোগ দিতেই সে সঙ্গে সঙ্গে সে লম্বা ঘরটায় বারবার তার আবির্ভাব ঘটাতে লাগল। সহযোগী জুরিয়া যখনই তাদের মাথাগুলি একত্র করে আলোচনায় মেতে ওঠে তখনই তাদের মাঝখানে আমি দেখতে পাই নিহত লোকটির মাথা। যখনই তাদের মতামত তার বিপক্ষে যায় সে তখনই গম্ভীরভাবে আমাকে ইশারায় ডাকে। একটা কথা মনে রাখতে হবে যে বিচারের পঞ্চম দিনে ছোট ছবিটা হাজির করার আগ পর্যন্ত সে মূর্তিটিকে কখনো আদালতে দেখতে পাইনি। আসামি পক্ষের সওয়াল আরম্ভ হতেই তিনটি পরিবর্তন দেখা দিল। প্রথমে তার দুটিকে একসঙ্গে উল্লেখ করব। মূর্তিটি এখন অনবরত আদালতেই দেখা দিচ্ছে আর সেখানে আমাকে কিছু না বলে যখন যিনি সওয়াল করেন তাকে লক্ষ্য করেই কথা বলে। দৃষ্টান্তস্বরূপ, নিহত লোকটির গলাটা সরাসরি কেটে ফেলা হয়েছিল। বক্তৃতার গোড়াতেই বলা হল যে নিহত লোকটি নিজেই তার গলাটা কেটে থাকতে পারে। সেই মুহূর্তে মূর্তিটি
বক্তার হাতের কাছে দাঁড়িয়ে একবার ডান হাতে একবার বাঁ হাতে শ্বাসনালীটার এপাশ ওপাশ দেখিয়ে বক্তাকে বোঝাতে চেষ্টা করল যে এরকম একটা ক্ষত কোনো হাত দিয়ে নিজে নিজে সৃষ্টি করা অসম্ভব। আরো একটা দৃষ্টান্ত জনৈক সাক্ষী যখন বলল যে বন্দির মতো ভালো মানুষ হয় না, তখন মূর্তিটি সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে সোজা তাকিয়ে একটা হাত ও একটা আঙুল বাড়িয়ে বন্দির কুৎসিত মুখটাকে দেখিয়ে দিল। তৃতীয় পরিবর্তনটি আমার কাছে অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। আমি কোনো মতবাদ তৈরি করতে চাই না, শুধু সঠিক বিবরণ দিয়েই ছেড়ে দিচ্ছি। যদি মূর্তিটা যাদের লক্ষ্য করে ইঙ্গিতে কিছু বলে তারা কেউই দেখতে পায় না, তবু সে যখন তাদের গা ঘেঁষে দাঁড়ায় তখন তাদের মধ্যে একটা বিচলিত ভাব ও ত্রাস দেখা দেয়। আমার মনে হয় আমার অজ্ঞাত কোনো নিয়মের বশেই মূর্তিটি অপরের কাছে পুরোপুরি আত্মপ্রকাশ করতে পারে না, অথচ স্বয়ং অদৃশ্য থেকে সে নীরবে তাদের মনের উপর প্রভাব বিস্তার করতে পারে। আসামি পক্ষের সুদক্ষ কৌশলী যখন আত্মহত্যার সম্ভাবনার কথা তুললেন এবং মূর্তিটি বিজ্ঞ ভদ্রলোকের গা ঘেঁষে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে করাত চালানোর ভঙ্গিতে নিজের কাটা গলাটা দেখাল, এ কথা অস্বীকার করা যাবে না যে তখন কৌশলী কেমন যেন থতমত খেয়ে গেলেন। কয়েক সেকেন্ডের জন্য সুকৌশল আলোচনা সূত্র হারিয়ে ফেললেন, রুমাল দিয়ে কপাল মুছলেন এবং অত্যন্ত বিবর্ণ হয়ে গেলেন। আরো দুটি দৃষ্টান্ত দিলে যথেষ্ট হবে। বিচারের অষ্টম দিনে দুপুরের পরে কয়েক মিনিট বিশ্রাম ও জলযোগের বিরতির পরে জাজদের আসার একটু আগেই অন্য জুরিদের নিয়ে আমি আদালতে ফিরে এলাম। চারিদিকে তাকিয়ে মনে হল মূর্তিটি সেখানে নেই, কিন্তু গ্যালারি দিকে চোখ পড়িয়ে দেখলাম একজন সুদর্শনা নারীর গায়ে ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে, যেন সে নিশ্চিত জানতে চাইছে যাজরা তাদের আসন গ্রহণ করেছেন কিনা। সঙ্গে সঙ্গে মহিলাটি আর্তনাদ করে মূর্ছিত হয়ে গেলেন। তাকে বাইরে নিয়ে যাওয়া হল। যে শ্রদ্ধেয় প্রাজ্ঞ ও ধৈর্যশীল জজ সাহেব বিচার পরিচালনা করছিলেন তার বেলায়ও তাই ঘটল। বিচার শেষ হয়ে গেলে তিনি কাগজপত্র নিয়ে স্থির হয়ে বসেছেন। এমন সময় নিহত লোকটি জাজের দরজা দিয়ে ঢুকে লর্ডশিপের ডেস্কের দিকে এগিয়ে গেল। সামনের কাগজে তিনি কি লিখছেন সেটা দেখার জন্য সাগ্রহে তার কাঁধের উপর দিয়ে তাকালো। লর্ডশিপের মুখটা কেমন যেন বদলে গেল, তার হাত থেমে গেল, একটা অদ্ভুত শিহরণ খেলে গেল তার দেহে। সে শিহরণ আমি ভালো করে চিনি। কাঁপা গলায় তিনি বললেন,
ভদ্র মহোদয়গণ, কয়েক মুহূর্তের জন্য আমাকে ক্ষমা করুন, এখানকার দূষিত বাতাসে আমার কষ্ট হচ্ছে।
এক গ্লাস জল না খাওয়া পর্যন্ত তিনি সুস্থ হলেন না। সেদিন দিনের একঘেয়েমির মধ্যে আদালতে সেই একই বিচারক ও অন্য লোকজন, কাঠগড়ায় সেই একই খুনি, টেবিলে সেই একই উকিলের দল, আদালতের ছাদ ফাটানো সেই একই প্রশ্নোত্তর, জাজদের কলমে সেই একই খসখস আওয়াজ, একই লোকজনের আসা যাওয়া, দিনের আলো থাকা সত্ত্বেও একই সময়ে সেই একই আলো চালানো, কুয়াশা পড়লে বড় বড় জানলার বাইরে সেই একই কুয়াশার পর্দা, বৃষ্টি হলে সেই একই ছিড়ছিড় শব্দ, একই কড়াতে গুঁড়োর উপর দিনের পর দিন সেই একই তালা খোলার লোক ও বন্দির পায়ের দাগ, একই ভারী দরজায় সেই একই চাবি লাগানো খোলা। সেই ক্লান্তিকর এক ঘেমির মধ্যে আমার মনে হতে লাগলো আমি যেন অনেক কাল ধরে জুরিদের মুখপাত্র হয়ে আছি। পিকাটিলি যেন ব্যাবিলনের সমসাময়িক হয়ে জেগে উঠেছে। আমার চোখে নিহত লোকটির স্পষ্টতা এতটুকু কমেনি, বা কোনো সময়ে তাকে অন্য সকলের চাইতে কম স্পষ্ট মনে হয়নি। বস্তুত এ কথাটা না বললেই চলে না যে মূর্তিটিকে আমি নিহত লোক বলছি, সে কিন্তু একটি বারো খুনির দিকে তাকাচ্ছে না। বারবার ভেবেছি অবাক হয়ে সে তাকাচ্ছে না কেন, কিন্তু সে তাকায়নি কখনো। ছোট ছবিটি উপস্থিত হবার পর থেকে বিচার শেষ হবার শেষ কয়েকটি মিনিট আগে পর্যন্ত সে কিন্তু আমার দিকেও তাকায়নি। রাত দশটা বাজতে সাত মিনিট আগে আলোচনা করার জন্য আমরা সকলে একত্রে বসলাম, কিন্তু গির্জার সে বোকা লোকটি ও তার দুই সমগোত্রীয় অনুরাগী এমন অসুবিধার সৃষ্টি করতে লাগলেন যে জজ সাহেবের মন্তব্য নতুন করে পড়িয়ে শোনাবার জন্য দুবার আমাদের আদালতে যেতে হল। আমাদের মধ্যে নজনের সে মন্তব্য সম্পর্কে তিল মাত্র সন্দেহ ছিল না।
আমার বিশ্বাস আদালতের কারো ছিল না, কিন্তু সেই মাথা মোটা ত্রিমূর্তির বাধা দেওয়া ছাড়া অন্য কাজ না থাকায় অকারণেই বারবার আপত্তি তুলতে লাগলেন। শেষ পর্যন্ত আমাদের মতই বজায় রইল এবং বারোটা বেজে দশ মিনিটের সময় জুরি আদালতে ফিরে গেল। নিহত লোকটি তখন আদালতের অন্যদিকে জুরিদের আসনের ঠিক বিপরীতে দাঁড়িয়েছিল। আমি আসনে বসলে গভীর মনোযোগের সঙ্গে সে আমার দিকে তাকিয়ে রইল। তাকে বেশ সন্তুষ্ট মনে হল, এ প্রথম সে হাতের উপর একখানি বড় মাপের ধূসর অবগুণ্ঠন নিয়ে এসেছিল। ধীরে ধীরে সেটা নিয়ে সে নিজের মাথা ও সারা শরীর ঢেকে দিল। আমি যখন রায় ঘোষণা করে বললাম দোষী, তখন সেই অবগুণ্ঠটা খসে পড়ল। সবুধাও, তার জায়গাটা ফাঁকা। জজ সাহেব প্রথা অনুসারে যখন জিজ্ঞাসা করলেন খুনিকে মৃত্যুদণ্ড দেবার আগে তার কিছু বলার আছে কিনা, তখন সে যা বলল বিড়বিড় করে, পরদিন প্রধান সংবাদপত্রগুলোতে তার বর্ণনা দিয়ে বলা হল কয়েকটি কাটাকাটি অসংলগ্ন প্রায় অস্পষ্ট শব্দ, যাতে সে অভিযোগ করেছে যে তার প্রতি সুবিচার করা হয়নি, কারণ জুরিদের মুখপাত্রটি আগে থেকেই তার প্রতি বিরূপ ছিলেন। যে উল্লেখযোগ্য কথাগুলি সে বলেছিল আসলে সেটা এই, মাই লর্ড, যখন তার আসনে বসলেন তখন জুরিদের মুখপাত্র মহাশয়, আমি তখনই জানতাম মৃত্যু আমার অনিবার্য। মাই লর্ড, তিনি আমাকে কিছুতেই ছেড়ে দেবেন না, আমি জানতাম, কারণ তিনি যেভাবেই হোক রাতে আমার বিছানার পাশে এসে আমার ঘুম ভাঙিয়েছিলেন, আমাকে বন্দি করার আগেই, এবং একটা দড়ি পরিয়ে দিয়েছিলেন আমার গলায়। শুনলেন চার্লস ডিকেন্সের গল্প ভূতের শিকার।
আপনি আছেন আছেন ভূত অসম হরর ক্লাবে, এবং আমরা এইমাত্র শুনে আসলাম চার্লস ডিকেন্সের গল্প ভূতের শিকার। কেমন লাগলো গল্পটা আমাকে জানাতে পারেন, জানানোর ওয়েটা হচ্ছে facebook.com/radiofoot, এই ঠিকানায় ভূত অসম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। আর এদিকে কিন্তু বেলজিয়াম এবং ইংল্যান্ডের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। আরেকদিকে পানামা এবং টিউনিশিয়ার একরকম অর্থহীন ম্যাচ চলছে, অর্থহীন বলতে বিশ্বকাপে এটার কোনো আর প্রভাব পড়বে না এই ম্যাচে। তো 1-0 গোলে ইতিমধ্যে কিন্তু এগিয়ে গেছে পানামা। যাই হোক, facebook.com/radiofoot এই ঠিকানায় ভূত অসম হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে যারা জানান দিচ্ছেন যে তারা আছেন, তাদের কমেন্টগুলো একটু পড়ে নিচ্ছি। রাতের আলো, রাতের বেলা রাতের আলো আমাকে দেখেছে। রাসেল ভাই আসবে কখন? খুব শীঘ্রই আসবে। ভৈরব NZS লিখেন, সৃষ্টি ভাই কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছি। বিশাল রাজবীর তিনি লিখেছেন, ডার্কনেস হরর ক্লাব থেকে রিফাত আছেন, দুটো পর্যন্ত থাকছি, একটু ফুর্তি আর কি। রিফাত তিনিও ডার্কনেস হরর ক্লাব থেকে। মমতুহীন গল্পটা ভয় লাগছে না ভাইয়া? হতে পারে, তবে মনোযোগ দিয়ে শুনলে বোধ হয় একটু মানে ভয় লাগতো কিনা জায়গাটা তো ভালো লেগেছে, ভালো লাগে আর কি, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আপনার হয়তো ভালো লাগেনি, দেখেন পরের গল্পগুলো ভালো লাগে কিনা। মাশরাফি দিন দীপ আছেন আমাদের সাথে, তিনি ভূত অসম নিয়ে একটি ফ্রেম তৈরি করেছেন, ফ্রেমটি আচ্ছা দেখাবেন আমাদেরকে। আতিকুর রহমান ইমন আছে, ইমাম আছেন আমাদের সাথে। আর জামি আহমেদ লিখেছেন, অনেকদিন পর হরর ক্লাবে কমেন্ট করলাম এবং সেটা আমি পড়েও ফেললাম। হৃদয় খান, আমার গাওয়া গানটি কি শেয়ার করবেন? হৃদয় খান, আপনার গাওয়া গানটি শেয়ার করবো কিনা চাই না, তবে আপনার লেখা বা আপনার পাঠানোর গল্প যদি আপনি পাঠান তবে সেটা পড়া আমার জন্য বেশি সহজ। সাইফুল ইসলাম তীব্র লিখেছেন, প্লিজ কমেন্ট করেন কিভাবে পড়বো। আমাদের সাথে আরো আছেন সাইফুল ইসলাম তীব্র লিখেছেন, ফ্রাইডে কমেন্ট পড়া হয় না কেন? অদ্ভুত প্রশ্ন। আর আছেন সজীব ইসলাম লিখেছেন, হ্যাঁ শিশু ভাই বগুড়া থেকে শুনছি, দারুণ লাগছে। ড্রিমলেস সজল আছেন আমাদের সাথে ডার্কনেস হরর ক্লাব থেকে, এবং আরো 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 অনেকে আছেন আমাদের সাথে। তো আমরা কিন্তু সেকেন্ড আওয়ারের একদম শেষ থেকে, আমরা 12:55 স্টুডিও ঘড়িতে সময়, আর এই সময়টা যখন পার করছি তখন আপনারা জানেন যে আমরা শুনে আসলাম চার্লস ডিকেন্সের গল্প পুতুলের শিকার। নেক্সট আওয়ারে আমরা আরো একটা স্টোরি শোনার ইচ্ছা আছে, এবং আমাদের সাথে আছে স্টুডিওতে আছে দুটি হরর ক্লাবের দুজন মেম্বার রূপ এবং ইমতিয়াজ। তো আপনারা যদি আপনাদের হরর ক্লাব নিয়ে
আসতে চান তাহলে আমাকে মেইল করুন bhutfm@radiofurti.fm এই ঠিকানায় মেইল করতে হবে এবং সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। এবং আরো যে বিষয়টা হরর ক্লাবগুলোর কাছ থেকে চাই, যেমন একটু আগে মেসেজ দেখছিলাম সেখানে অনেকে লিখেছে যে আমার একটা সত্যি ঘটনা আছে কিভাবে পাঠাবো। তো সত্যি ঘটনাগুলো আসলে আমরা জানি যে bhutfm-এ মানুষ বলেছে ঘটে যাওয়া ঘটনাগুলো bhutfm-এ বলা হয় বা আপনারা এসেই বলেন। তো bhutfm-এ মেইল করবেন, মেইল অ্যাড্রেস একটাই bhutfm@radiofurti.fm, শুধুমাত্র আপনার ফিকশনাল গল্পগুলো কিংবা কানেক্টেড ফিকশনাল গল্পগুলো সেগুলো পাঠানোর জন্য সাবজেক্ট ফিল্ডে জাস্ট স্পেসিফাই করে দেবেন হরর ক্লাব তৈরি হবে। আর হরর ক্লাব নিয়ে অনেকে বলেন যে কিভাবে হরর ক্লাব খুলবো, এটাও খুব সিম্পল একটা বিষয়, জাস্ট আমাদের মেইল করে দিবেন আপনার হরর ক্লাবের নাম বা আপনাদের নাম কন্ট্যাক্ট নম্বর সহ মেইল করে দিবেন। এবং আপনারা যেটা করতে পারেন যে আপনার কোনো ভিজিটে গেলে আপনার কোনো হন্টেড হাউসে এরকম কোনো কিছুর কথা যদি খবর আমাদেরকে দিতে চান, আপনার গ্রামের কোনো হন্টেড হাউস আছে কিংবা কোনো বট গাছ নিয়ে কিংবা কোনো পুকুর পাড় নিয়ে অনেক ধরনের গল্প প্রচলিত থাকে, তো সেই গল্পগুলো আমাদেরকে লিখে পাঠাতে পারেন, সেখানকার কোনো ছবি আমাদেরকে তুলে পাঠাতে পারেন এবং সেগুলো আমরা শেয়ার করব। কিংবা আপনার কোথাও ঘুরতে গেলে সেখানকার কোন হন্টেড হাউস বা এই যে প্রচলিত যে কথা বিষয়গুলো থাকে সেগুলো আপনারা তুলে নিয়ে আসতে পারেন এবং আমাদের পাঠাতে পারেন। সেই সাথে ওয়ার্ল্ড মানে সারা ওয়ার্ল্ডের বিখ্যাত যে ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো আছে বা ঘটনাগুলো আছে যেগুলো অনেক বিখ্যাত হয়েছে বা ওয়ার্ল্ড মিস্ট্রি আছে, কোস্ট শিপ সহ শুরু করে যে কোনো কিছুই আমাদেরকে পাঠাতে পারেন। সো এই হচ্ছে হরর ক্লাবগুলোর কাজ বা হরর ক্লাবগুলোর আগ্রহের জায়গা। তো যাই হোক, এই সময়টাতে আমরা এই আওয়ারটা শেষ করব একটা খুব সুন্দর একটা গান দিয়ে, সম্ভবত 70s বা 80s এর দিকে ফিরসার্চেটের একটা গান খুব বিখ্যাত হয়েছিল, খুব হিট করেছিল, বেশ অনেকদিন টপ চার্টে শীর্ষে ছিল এবং সেখান থেকে আমাদের বাংলাতে অঞ্জন দত্তের সেই গান থেকে অনুপ্রাণিত হয়ে অঞ্জন দত্তের একটা গানও খুব বিখ্যাত, সেটা হচ্ছে মালা, মালা তুমি কে। তো সেই গানটা যে গানটা থেকে অনুপ্রাণিত হয় ডু ইউ গো টু মাই লাভলি, সে পিটার সার্চেটের সেই গানটি এখন শুনে আসবো এবং গান শুনতে শুনতে আবার নেক্সট আওয়ারে চলে যাব এবং সেই আওয়ারের আসল ভাই তো থাকবেন আমাদের সাথে এবং আরো সুন্দর সুন্দর কিছু গল্প আছে থাকছে হরর ক্লাবের সাথে আটটা। তো শুনে থাকুন রেডিও ফুর্তি এবং অবশ্যই সঙ্গে থাকুন bhutfm হরর ক্লাবে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি সাথে এবং এই মুহূর্তে সৃষ্টির সাথে bhutfm হরর ক্লাবে চলে আসলাম এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। সৃষ্টি তুমি কেমন আছো?
হ্যাঁ রাসেল ভাই খুবই ভালো আছি। আর আজকে সেকেন্ড আওয়ারে যারা আসলে bhutfm হরর ক্লাবে রেগুলার শোনেন তারা সবাই জানেন যে একটা সময় রাসেল ভাই আসেন, তো আজকে একদম শুরু থেকেই অনেকেই জিজ্ঞেস করছিলেন যে কখন রাসেল ভাই আসবে কখন রাসেল ভাই আসবে, সেকেন্ড আওয়ারটা যখন শুরু হয় তখন থেকেই। তো এই মুহূর্তে আমি বেশ রিল্যাক্স ফিল করছি।
বাহ চমৎকার চমৎকার। তো যাই হোক আমরা কিছু মেসেজ পড়ে ফেলি আগে না?
হ্যাঁ, যেহেতু একটু আগেই আমাদের আছে একটা, তো গল্পটার নাম কোনোভাবে মনে পড়ছে না এবং তারপর আজকে এই যে স্টোরিটা পড়লাম এই স্টোরিটা বেশ কয়েক সপ্তাহ আগে আর কি এটা করেছি। তো চার্লস ডিকেন্স ছোটবেলা থেকে আসলে খুব প্রিয় একজন বিদেশি লেখকদের ভিতরে আগাদি গাইদার, চার্লস ডিকেন্স, এরকম আরো কয়েকজন আছেন যাদের লেখা পড়তে পড়তে বড় হয়েছে।
সেটাই সেটাই। তো যাই হোক আজকে আপনারাও শুনলেন এবং আশা করছি যে আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমরা মেসেজ পড়ি, কিছু মেসেজ পড়ে তারপরে আমরা আবারও আমাদের আড্ডায় ফিরবো আর কি।
আমাদের সাথে এই যে আপনার এই যে সঙ্গীত শিল্পীদের ভক্ত কিন্তু জুটেছে
প্রচুর প্রচুর।
তো রাতের আলো লিখেছেন, রাতের আলো লিখেছেন, হ্যালো রাসেল ভাইয়া আপনার জন্য অপেক্ষায়।
থ্যাংক ইউ সো মাচ,
অপেক্ষার অবসান ঘটল। আমাদের সাথে আরো 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 আছেন রাতের আলো, আলামিন ইসলাম আছেন আমাদের সাথে, রক্তিম রক্তিম, ওয়াও রাসেল ভাইয়া আই লাভ ইউ,
থ্যাংক ইউ সো মাচ।
এবং তুমি আরেকটা কমেন্ট করেছে সেটা হচ্ছে যে এর আগের একটা কমেন্ট করেছিলাম যে সে লিখেছিল গল্পটা ভয় লাগেনি, তারপর আবার সে এখন লিখেছে বাট ভাইয়া আমি কিন্তু বলিনি গল্পটা ভালো লাগেনি।
হ্যাঁ সেটাই, মানে ভয় যে সবকিছু পৃথিবীতে রহস্যময় অনেক কিছু ঘটে, তো আসলে সব ঘটনা আপনি মানে আপনি যদি মানে কি বলবো যে আপনি যে ভীত নাকি যে সবকিছু ভয় পান, কিন্তু আপনার কাছে রহস্য চলে যাবার পরে হঠাৎ হঠাৎ করে আমার তার জন্য খারাপ লাগছে, এরকম কিন্তু আমাদের অনুভূতিগুলো বিভিন্ন সময় ফিরে ফিরে আসে। রাইট? সো এরকম কোনো কিছু হতেই পারে। আচ্ছা মেসেজে আমরা পড়ে যাবো, যেহেতু আরো মেসেজ আসছে তার মাঝখানে আমি বলে দিই কালকে ভূতফ্রমে কি থাকছে। এবং ভূতফ্রমে আগামীকাল যথারীতি আমার কাছে তিনটা আমি ইমেল পেলাম আজকে, বেশ ভালো এবং অনেক ভালো, সেই ইমেইলগুলো পড়বো। গত সপ্তাহে কিন্তু বলেছিলাম এবং যে ইমেলটি পড়েছিলাম সেই ইমেলটি আপনারা অনেক প্রশংসা করেছিলেন, আর কালকেও যে ইমেল দুটো পড়বো সেই ইমেল দুটো খুব দারুণ। এবং সেই সাথে আমাদের মোটামুটি চারজন থেকে পাঁচজন অতিথি থাকবেন যারা আমাদের এখানে আসবেন আপনাদের ঘটনা শোনাতে, এবং তাদের ঘটনা আপনার ভালো লাগবে। এই সপ্তাহে এখনো পর্যন্ত কোনো অডিও ক্লিপ আপনাদেরকে শোনানোর মতন আমি পাইনি, এই সপ্তাহে অডিও ক্লিপ কম এসেছে। বাট আগে অনেকে পাঠিয়েছেন যেগুলো পুরনো নয়, সেরকম কোনো অডিও ক্লিপ যদি থাকে তাহলে সেই অডিও ক্লিপকে প্লে করবো। বাট কালকের এপিসোডটা গত সপ্তাহের মতোই ভালো হবে এটা আশা করছি, এবং গত সপ্তাহে আপনারা অনেক রেসপন্স করেছিলেন, এই সপ্তাহে রেসপন্স করবে আশা করবো। এবং যারা এখনও ঘটনা পাঠাননি তারা ঘটনা পাঠিয়ে দিতে পারেন, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে phutofm@radiofurti.fm which is BHWOTFM RATIOFORTAF.FM। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমরা চলে যাই আমার মেসেজে।
ফিকুল ইসলাম আতিক লিখেছেন, আসসালামু আলাইকুম রাসুল ভাইয়া।
ওয়ালাইকুম সালাম।
আরিফুর রহমান চিতু লিখেছেন, আসসালামু আলাইকুম রাসুল ভাই, ডেমরা ডেগাইর থেকে আছি। রাতের আলো লিখেছে, ভূত এফএম শোনার অপেক্ষায় রইলাম। আলামিন আলামিনের মানে কমেন্ট পড়তে পড়তে হারিয়ে গেল।
আচ্ছা
সৈকত চক্রবর্তী, আচ্ছা সৈকত চক্রবর্তী রাসুল ভাইয়ের কাছে বলেছেন যে আমার একটা নিজের ঘটনা আছে, তো সেই আপনি ভূত এফএম @radiofurti.fm সেখানে মেল করে পাঠিয়ে দেবেন সেই ঘটনাটা লিখে কিংবা অডিও ক্লিপ। আমাদের সাথে আরো আছে অর্ডিনারি বয় সজীব ভাই, অর্ডিনারি বয় খুব হতাশাগ্রস্ত বোধহয় লিখেছে যে ভাই কমেন্ট করে লাভ কি, পড়েন না তো,
এই তো পড়লাম।
আপনার কথা ভুল প্রমাণিত হয়ে গেল
সেটাই।
তারপর ভূতের সামনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই ভালো লাগে লিখেছেন মোহাম্মদ আব্দুল্লাহ,
থ্যাংক ইউ সো মাচ।
এবং জিয়াউল হক মুবিন লিখেছেন যে জামালপুর থেকে শুনছি ভূতের ছায়া নামে একটি গল্প লিখছি।
ওকে আমাদের জন্য নিশ্চয়ই,
আশা করি আমাদের জন্য
ইনশাআল্লাহ।
মুবিন ওকে, তো আপনি পাঠিয়ে দেবেন ভূতের সামনের @radiofurti.fm এবং সাবজেক্ট ফিল্ডে লিখে দেবেন হরর ক্লাব। আতিকুর রহমান আতিক অনেকগুলো কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন, আমি আপনার বিগ ফ্যান,
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
তো আতিকুর রহমান আতিক বানানে আরেকটু সতর্ক হবেন, নাহলে কিন্তু অনেক সময় ভুল বুঝতে
হয়।
অনেক অনেক
অনেক অনেক কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ সৃষ্টি। এবং এই সময়টা খুব চমৎকার কাটলো, এবং এই আমি যখন আসলাম এবং তোমার সাথে যখন বকবক করছিলাম সেই মুহূর্তে একটা গোলও হয়ে গেল, তো সবকিছু মিলিয়ে অনেক ভালো গেল আজকের সময়টা।
রাসেল ভাই এসে কি ইংল্যান্ড বেলজিয়ামের ডেড লকটা বোধহয় খুলে দিলেন,
সেরকমই তো মনে হচ্ছে আসলে। যাই হোক এখন যেটা করবো সেটা হচ্ছে আমি বিদায় নেব, বাট সৃষ্টি বাকি সময়টা আরো প্রায় 50 মিনিটের একটু, হ্যাঁ 50 মিনিটের কম সময়, প্রায় 45 মিনিট শো আছে। এই 1.5 ঘন্টা তুমি কি করবে একটু যদি সবাই?
আজকে রাসেল ভাই মেইল থেকে আমরা বিভিন্ন সময় যে স্টোরিগুলো পাই, আজকে একটা স্টোরি পেয়েছি একজনের লেখা, আরেকটা স্টোরি আমার কাছে ভালো লেগেছে। এই স্টোরিটা এর আগেও মানে যারা অনলাইনে মাঝে মাঝে হরর গল্প পড়ে টড়ে থাকেন তারা হয়তো এই গল্পটা শুনেছেন, খুব প্রচলিত একটা অনলাইনে প্রচলিত একটা গল্প, সেই গল্পটা আমাদেরকে একটা হরর গল্প পাঠিয়েছে, সেই গল্পটা পড়তে পারি। ভূত এফএম এর ওল্ড স্টোরিজ থেকে মানে ঘটনাগুলো থেকে বুক নাম্বার 13 এই বইটা থেকে একটা খুব সুন্দর একটা গল্প, সেই গল্পটাও আজকে পড়বো।
আমাদের হরর ক্লাব মেম্বাররা কি আসছে না পারো?
হরর ক্লাব এই যেমন আজকে আমাদের দুজন,
না না এখন কি ফিরে আসবেন আবার
হরর ক্লাব মেম্বাররা? হ্যাঁ অবশ্যই, এবং আমরা তো আজকে স্টুডিওতে বসে বসে খেলা দেখছিলাম, রুচির গল্প শুনছিলাম, খুব অদ্ভুত একটা মিশ্র এক্সপিরিয়েন্স।
বা চমৎকার, তাই হোক যাই হোক অনেক সুন্দর কাটুক পুরোটা সময় এবং আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন সেটাই আশা করবো। এখন কি করবো, এখন কোন গানে যাবো আমরা?
এখন আমার ফেভারিট ব্যান্ড কুইনের একটা গান শুনবো।
ওকে চলে যাই কুইনের গানে এবং ফিরে আসবো আবারও আগামীকাল, মানে আজকেই হয়ে গেছে রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিল থাকুন। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, বা সৃষ্টি থেকে যাচ্ছে, টাটা। রোজ এফ এম এ হরর ক্লাব ইজ হিয়ার উইথ মোর ফান এন্ড ফিয়ার এন্ড আজকে আমার সাথে আছে ইমতিয়াজ এবং
রুপিয়া
রূপ তো রূপ এবং পিয়াল দূরে একজনের নাম সেটা অনেক কষ্টে আমি বুঝতে পেরেছিলাম তো তারপরে রূপ এই নামটা স্বীকার করতে চায় না যাই হোক এটা আসলে মানে অনেয়ারে বলার মতো কিছু না তাই না
জি ভাই
আচ্ছা আমরা সেদিকে না যাই তো ইমতিয়াজ ইমতিয়াজ তো বোধ হয় ইংল্যান্ডের সাপোর্টে ছিল আজকে ইংল্যান্ড কিন্তু ওয়ান ডিলে পিছিয়ে গেছে
তো আনফরচুনেটলি বেলজিয়াম গোল দিয়ে দিয়েছে
তো ইংল্যান্ডের সাপোর্ট করে ভালো হয়েছে তার ব্রাজিলের প্রতিপক্ষ হচ্ছে সেই দিক দিয়ে একটা খুশির খবর
কেন বেলজিয়াম যদি ব্রাজিলের সাথে খেলতো তাহলে কেমন হতো
তাহলে বেলজিয়ামই জিততো
তাই
বেলজিয়ামই জিততো কিন্তু মানে কোয়ার্টার ফাইনালে গিয়ে যদি মানে বাদ পড়ে ব্রাজিল সেমিফাইনালে বাদ পড়ে তাহলে সেক্ষেত্রে একটু মজাটা বেশি হবে
আচ্ছা আচ্ছা তো যাই হোক প্রেডিকশন কিন্তু অনেক প্রেডিকশন হয়ে যাচ্ছে তো তাহলে একদম হাইয়েস্ট প্রেডিকশন যেটা সেটাই জিজ্ঞেস করি যে এইবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে কে
ক্রোয়েশিয়া
মন বলে আর্জেন্টিনা কিন্তু মুখ বলে বেলজিয়াম
বিবেক বলে বিবেক কি বলে
বিবেক বলে বেলজিয়াম
বিবেক বলে বেলজিয়াম আর রূপ ক্রোয়েশিয়া
মন তো সবসময় বলে আর্জেন্টিনা
যেহেতু যে টিম সাপোর্ট করে সবাই সেটাই চায় কিন্তু মনে হচ্ছে যে আর্জেন্টিনা পারবে
ক্রোয়েশিয়া নিতে পারে
তাই আমাদের সাপোর্টে কিন্তু খুব ভালো একটা গলদ আছে এই দুজনেরই তারা কেউই বিশ্বাস রাখতে পারছে না আর্জেন্টিনার প্রতি আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার এবং আমি বিশ্বাস করি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে যদিও কথাটা আসলে অনেক ইজিলি বলা যায়
অনেক সাহস দরকার বলার জন্য
আসলে আর্জেন্টিনার সাপোর্টারদের জন্য এই সাহসটা ব্যাপার না কারণ 2002 সালের পর থেকে তো ব্রাজিলের সাপোর্টাররা এক্সামিশনে নেমেছে প্রত্যেক বিশ্বকাপেই তাদের এক্সামিশন এখনো কমপ্লিট হয়নি আমার না হয় আর্জেন্টিনার সাপোর্টার নয় 32 বছর ধরেই অপেক্ষা করছে
আমি করেছি যে মানে বিশ্বকাপে 32টা দল খেলে তো মানে একটা দল যদি 2-3 বিশ্বকাপ পরে পরে মানে কাপ নেয় তাহলে তো আর হয় না আমরা যেহেতু মোটামুটি পাশাপাশি দুইটা বিশ্বকাপ কাপ নিয়ে ফেলেছি মানে 78-86 পাশাপাশি ধরা যায় তো আমাদের মোটামুটি 32-64 বছর একটা গ্যাপ এমনি আমরা রাখতে
পারি এসব বলে না এগুলো বলতে নেই এখান থেকে কিন্তু একটা কথার উৎপত্তি যেটার নাম মাদার অফ লজিক তো যাই হোক অনেক আটা হলো অনেক আটা হয়ে গেছে হরর ক্লাবে এবার একটু হরর গল্প একটা শোনা যায়
জি ভাই
আচ্ছা তো এবার আমরা যে স্টোরিটা পড়বো যেহেতু হন্টেড হাউস নিয়ে একটা স্টোরি আজকে আমরা শুরুতে শুনেছিলাম তো ভূত এফএমে একটা ঘটনা ছিল যেটা বুক নাম্বার 13 এ গল্প আকারে আছে এবং সেটা কত সালের এই মুহূর্তে আমি বলতে পারছি না 2015 সালের 21শে বইমেলায় বইটা বের হয়েছিল এবং সেই বছর অর্থাৎ 2014-15 এই বছরের এই সময়টার ভিতরে যে ঘটনাগুলো ছিল সেখানকার বেস্ট ঘটনাগুলো নিয়ে এই বইটা বের করা হয় এবং সেখানকার একটা গল্প আছে সেটাও এরকম একটা মানে হন্টেড হাউস বা একটা বাড়িকে নিয়ে বেসিক্যালি ঘটনাটা তো সেই ঘটনাটা গল্প আকারে আছে সেই গল্পটা এখন পড়তে খুব ইচ্ছে হচ্ছে সেই গল্পটা এখন পড়বো এবং গল্পটার নাম হচ্ছে রাতের অতিথি এই গল্পটা ঘটনা আকারে পাঠিয়েছিলেন যিনি তার নামটাও বলে দিই তিনি ছিলেন রাফাত নূর বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা থেকে তিনি এসেছিলেন তো রাফাত নূর জানি না আপনি এখন শুনছেন কি শুনছেন না যদি শুনে থাকেন তবে জেনে থাকবেন আপনার সেই ঘটনা গল্প আকারে বুক নম্বর 13 এ জায়গা পেয়েছিল এবং সেই গল্পটি এখন পড়ে শোনাচ্ছি ভূত এফএম হরর ক্লাবে পুরনো দোতলা বাড়ি বৈঠকখানায় চেয়ার টেবিলে ধুলো জমে আছে বাড়িটি এতদিন পরিত্যক্ত ছিল সংস্কার করা হলেও এখানে কেউ থাকেন বলে মনে হয় না কিন্তু আমার আজ রাতে ঠাই জুটেছে এখানে তাই যে এখানে আসবো এটা আগে থেকে ঠিক করা ছিল না নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে গত রাতের বাসে ঢাকা থেকে নড়াইলে এসেছি নড়াইল আসার কারণ বিখ্যাত শিল্পী এস এন সুলতানের একটা ছবির বিষয়ে কিছু তথ্য জানা ও আপনাদের বলা হয়নি আমি শখের চিত্রশিল্পী নিয়মিত ছবি আঁকা ছাড়াও বিখ্যাত শিল্পীদের আঁকা ছবির বিষয়বস্তু নিয়ে গবেষণা করা আমার হবি কিছুদিন আগে শিল্পী সুলতানের একটা ছবি আমার নজর কাড়ে মূল ছবি আছে নড়াইলে
সুলতান জাদুঘরের সেই ছবি নিয়ে কাজ করতে এখানে আসা। জাদুঘরে ছবি বিষয়ে নোট নিতে নিতে কখন যে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে খেয়াল করিনি। নড়াইলে রাত্রি যাপনের ইচ্ছে আমার ছিল না। জাদুঘর থেকে বের হয়ে তাই বাস স্ট্যান্ডের দিকে দৌড়াই, কিন্তু দিনের শেষ বাসটিও চলে গেছে ততক্ষণে, কারণ সকালের আগে কোনো বাস নেই। বাধ্য হয়ে রাতে থাকার জন্য আমাকে হোটেল খুঁজতে হয়। নড়াইল ছোট্ট শহর, তেমন ভালো কোনো হোটেল নেই। খুঁজতে খুঁজতে ডাক বাংলোয় উপস্থিত হই। না, এখানেও কোনো সিট ফাঁকা নেই। অনেকক্ষণ ধরে খেয়াল করছিলাম একটা যুবক যেন আমাকে কিছু বলতে চাইছে। ডাক বাংলো থেকে বের হতেই সে আমার কাছে আসে, আমাকে একটা সরকারি বাড়িতে থাকার অফার করে। সরকারি অফিসাররা নাকি ওই বাড়িতে থাকেন, একটা কামরা ফাঁকা আছে, আমি চাইলে সেখানে রাতটা কাটাতে পারি, তবে কিছু বকশিস দিতে হবে। অল্প বয়সী যুবক, মায়া মায়া চেহারা, সন্দেহ করার তেমন কোনো কারণ নেই। তাছাড়া নিজেকে পরিচয় দিচ্ছে সেখানকার কেয়ারটেকার হিসেবে। তবু নিশ্চিত হওয়ার জন্য আমি ডাক বাংলোর লোকদের সাথে কথা বলি। হ্যাঁ, যুবকটি ওখানকার কেয়ারটেকার, আমি ওর সাথে নিশ্চিন্তে চলে আসি। পাঠক বিশ্বাস করবেন কিনা জানি না, ওই বাড়িতে ঢোকার পর থেকে আমি একটা কিছুর উপস্থিতি অনুভব করছিলাম, কিন্তু কি সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন আমার পাশেই কেউ একজন আছে, মাঝে মাঝে তার নিঃশ্বাস ফেলার শব্দও শুনতে পাচ্ছিলাম। একে বাড়িটা পুরনো পরিত্যক্ত, বাড়ির নিচতলায় লাগোয়া বৈঠকখানায় কিছু চেয়ার টেবিল রাখা আছে, সেখানে কেউ বসে মনে হল না। তাছাড়া বাড়ির বিভিন্ন অংশে পুরনো দিনে ব্যবহৃত ভাঙাচোড়া আসবাবপত্র পড়ে রয়েছে, তাই অশরীরী কিছুর উপস্থিতির ব্যাপারটা আমি মন থেকে কেড়ে ফেলে দিতে পারলাম না। কেয়ারটেকার যুবকটি আমাকে দোতলার একটি রুমে নিয়ে গেল। রুমটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, রুমে দুটি খাট, তাতে একজন করে দুজন মানুষ শোয়া যাবে, বিছানা পরিপাটি করে পাতা। বাড়ির পারিপার্শ্বিক অবস্থা যাই হোক, পরিপাটির রুমটি দেখে একটু স্বস্তি পেলাম। কেয়ারটেকার চাবি দিয়ে চলে গেল। যাওয়ার সময় জানালো সে বাড়িতে থাকে না, পাশেই তার বাড়ি, রাতে সেখানেই থাকে। আমাকে যাওয়ার সময় সাবধানে দরজা আটকে রাখতে বলল। সারাদিন ঘুরে ক্লান্ত ছিলাম, ক্ষুধাও পেয়েছিল খুব, তাই দরজায় তালা মেরে বাইরে বের হই। খাওয়া দাওয়া শেষে বাড়িতে ফিরছি, বাড়ির সামনেই একটা খুপড়ি দোকান, সেখানে সিগারেট কিনতে ঢুকি। দোকানে এক বৃদ্ধ লোক বসে আছেন, তিনি জিজ্ঞেস করেন রাতে এখানে থাকবো কিনা। আমি মাথা নাড়ি, তিনি অবাক হয়ে যান। তার অবাক হওয়ার বিষয়টি আমার চোখ এড়ায় না, আমি চিরকালই কৌতূহলী মানুষ, তাই তার অবাক হওয়ার কারণ জানতে চাই, কিন্তু তিনি কারণ বলতে রাজি হননি, তবে আমাকে ওই বাড়িতে রাতে থাকতে বারণ করেন। আমি যে খুব সাহসী মানুষ তা বলব না, তবে এত রাতে বৃদ্ধির নিষেধ মেনে কোথায় যাব তার কুল কিনারে করতে না পেরে এখানেই থাকার সিদ্ধান্ত নিই। সুলতান জাদুঘরে ছবি বিষয়ে অনেক তথ্য পেয়েছি, তথ্যগুলো ল্যাপটপে তুলে রাখতে রাখতে অনেক রাত হয়ে যায়। আমার চোখে ঘুম চলে আসে, কখন যে ঘুমে পড়ি তা নিজেও জানি না। কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আমার ঘুম ভেঙে দেয়। মনে হচ্ছিল নিচের বৈঠকখানা থেকে অনেক মানুষের কথা বলার শব্দ আসছে। ভেবেছিলাম সরকারি অফিসাররা হয়তো গল্প গুজব করতে এসেছে, আমি তাদের সাথে পরিচিত হতে দোতলা থেকে নিচে নামি। নিচে নেমে অবাক হই, বৈঠকখানায় কেউ নেই, শুনশান নীরবতা সেখানে। তাহলে একটু আগের মানুষজনের আওয়াজ কোথা থেকে আসছিল? তাই মনে হল কেউ ক্যারাম খেলছে। না, এ অশরীরই কিছু না হয়ে পারি না, খুব ভয় পেয়ে গেলাম। মন চাইছে এক্ষণে দৌড়িয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, কিন্তু বাড়ি থেকে বের হতে তো ওই বৈঠকখানার সামনে দিয়ে যেতে হবে, তাই যেতে ভয় করছে, কি করা যায় ভাবছি। এমন সময় বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেছে, বুকের ধুপখানি বহুগুণে বেড়ে গেল, এদিকে হাত পাও কাঁপছে। অনেক কষ্টে মোবাইল ফোনে টর্চ লাইট অন করি, এবার পাশের রুম থেকে জোরে জোরে কাঁচের জিনিসপত্র নাড়াচাড়া করার শব্দ আসতে থাকে। আমি দোয়াদুরুদ পড়তে থাকি, আমি খুব একটা ধার্মিক না, তবে দোয়াদুরুদ পড়ার সাথে সাথে সাহস একটু বেড়ে গেল। তখনই আবার পাশের রুম থেকে অনেক মানুষের হাঁটা চলা আর কথা বলার শব্দ ভেসে এলো, তবে তারা কি বলছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি সাহস নিয়ে উঠে দাঁড়াই, আস্তে আস্তে দরজার কাছে আগাই, মোবাইলের আলো ফেলে দরজা খুলে বাইরে আসি, চিৎকার দিয়ে জিজ্ঞেস করি, হেই কে ওখানে? কিন্তু দরজা খোলার সাথে সাথে শব্দ থেমে গেল, কাউকে দেখতে পেলাম না। এবার আমি জোরে জোরে দৌড় পড়তে পড়তে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসি, তখন কয়টা বাজে সে কথা মনে নেই। সারা রাত ওই বাড়ির সামনে রাস্তায় কাটিয়ে দিই, একসময় মসজিদে ফজরের আজান হয়, রাস্তায় মানুষজন চলাচল শুরু করে, আর একটু আলো ফুটলে কেয়ারটেকার যুবকটি আসে, আমি তাকে রাত্রির সব ঘটনা বলি, সে অবাক হয়, আমি ওকে নিয়ে বাড়িতে ঢুকি, বাড়ির সবকিছু স্বাভাবিক। তখন কেয়ারটেকার থাকতে থাকতেই সব গুছিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসি। পাঠক, বাইরে বের হওয়ার সময় বৈঠকখানায় যা দেখি তাতে আমার রক্ত হিম হয়ে যায়। দেখি কেউ একজন ক্যারামে সাজিয়ে রাখা খুঁটিগুলো এলোমেলো করে দিয়ে গেছে।
রূপ এবং ইমতিয়াজের সাথে আজকে পুরোটা সময় ছিলাম, এবং ছিলাম না আমি, রূপ ইমতিয়াজ আপনাদের সাথে ছিলাম, এবং মাঝখানে ছিলাম রাসেল ভাই। তো রূপ এবং ইমতিয়াজ, আমরা বিদায় নেওয়ার তো সময় হয়ে গেছে প্রায়, তাই না?
বেশ রাত হয়ে গেছে,
রাত হয়ে গেছে, বাসা বকা দিবে, বৃষ্টি
জি ভাই,
বকা
দিবে,
বকা দেওয়ার মানুষই আছে বাসে, ইমতিয়াজ
বকা দেওয়ার মানুষ তো অনেকেই আছে, রাতের বেলা বকা তো দিতেই পারে।
আচ্ছা
আচ্ছা,
আমরা আসলে নাইট ক্লাবে নিয়ে আমরা আছি, হরর ক্লাবে। তো যাই হোক, এখন যে কথাটা একটু কয়েকটা কমেন্ট পড়ে নি ফেসবুকে,
জি ভাই।
তো কমেন্টে facebook.com/ আপনিও আপনার কথা আপনার কমেন্ট জানিয়ে দিতে পারেন। আমাদের সাথে আছেন আরশাদ খান অনন্ত, লিখেছে যে গানগুলো ভাই একটু ঠান্ডা দিবেন, তা না হলে জমে না, ঠান্ডা গান, গানের টেম্পারেচারটা কিভাবে মাপা যায়? রূপ,
আমি আসলে বুঝতে পারতেছি না, মানে
আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝার দরকার নেই।
শীত শীত গ্রীষ্ম নিয়ে মনে হয়
ও রূপ ব্যাপারটা মোটো ঋতুকালীন না, ব্যাপারটা শুধু টেম্পারেচার, শুধু টেম্পারেচারের সাথে ঋতুর একটা সম্পর্ক আছে, আমরা সেদিকে এখন যাবো না। তো যাই হোক, ঠান্ডা গান গরম গান এটা আসলে আমার জন্য বোঝা একটু খুব কঠিন হয়ে যায়, আর একটু সহজ করে বললে তাহলে সাজেস্ট করতে পারেন। তবে অবশ্যই হরর ক্লাবের মানে আপনার অধীনে সবসময় কি বলেছে, অনেক সম্মানের সাথে এবং অনেক ভালোবাসার সাথে আমরা গ্রহণ করে থাকি। ওয়াহাদুজ্জামান সায়েম, খুব কঠিন করে লিখেছেন নামটা, এই জন্য পড়তে একটু কষ্ট হচ্ছে। যা লিখেছেন যে ভাইয়া জোশ হচ্ছে, এই বৃষ্টি হয়েছে রাতে অনেক ভয় লাগছে, এই বৃষ্টি হয়েছে রাতে তুমি নেই বলে, আরেকটা গান, তবে এই মুহূর্তে সেটা শুনবো না আমরা। আমাদের সাথে আছে আরো কে আছে, ও আচ্ছা সায়েম আবার লিখেছে, ভাইয়া আমি হরর ক্লাবের নতুন মেম্বার। এরপর আরো আছে স্বপ্না আছেন আমাদের সাথে, এরপর আমাদের সাথে আছেন আরিফুর রহমান জিতু, আর লিখেছেন বাবু ভাই কি থাকবে ভূত এফএমে, রাসেল ভাই তো রাসেল ভাই চলে গেছেন, এখন আসলে অ্যান্সারটা সম্ভব হচ্ছে না, কালকে শুনেই দেখবেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ সুজন, এবার আর মিস হবে না, এই আর্জেন্টিনা পারবে এবার ইনশাল্লাহ,
ইনশাল্লাহ ভাই।
তো মোহাম্মদ সুজনের মতো আসলে আমরা জানি অনেকেই চাতক পাখির মতো চেয়ে আছে, তো যাই না সেই অপেক্ষার অবসান
ঘটবে, আস্তে আস্তে ঘটবে, আমরা এগিয়ে যাব।
আচ্ছা আচ্ছা,
আমার তো চারটা ম্যাচ।
ওকে,
স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস।
ওকে, স্লো এন্ড স্টেডি উইন দ্য রেস। বাট যাও, এখানে আসলে প্রত্যেকেই মানে একই পেয়েছে, কারণ মানে ম্যাচ তো একই, মানে যেভাবে ফিক্সচার করা আছে সেভাবে হবে, কেউ আগে খেলে চলে যেতে পারবে না। আচ্ছা, আমাদের সাথে আরো আছে ডি এম রিক। তিনি লিখেছেন কমেন্ট গুলোর মধ্যে একটি পড়লে জানবো আমি ভূতের ফ্রেমের একজন মেম্বার। আহা, মানে খুব মানে আবেগ ঘন লেখা। যাই হোক, আরো আছেন রাতের আলো, লিখেছেন সৃষ্টি ভাইয়া আজ আপনি কোন দলের সাপোর্টার? এই পানামা এবং তিউনিসিয়ার ভেতর কোন দলের সাপোর্ট করছো?
আমি পানামা ভাই।
আচ্ছা, পা নামাবো কেন? আচ্ছা,
আমি আসলে ওইভাবে সাপোর্ট করছি না কাউকে, তো দুই দলের খেলাই ভালো হচ্ছে, যে খুবই অ্যাটাক করছে একজন একজনকে, মানে ওরা হচ্ছে যে মানে খেলাটাকে খেলা হিসেবে নিচ্ছে।
আসলে মাঝে মাঝে খেলা না দেখেও শুধুমাত্র নেটে আপডেট দেখেও সে খেলার সম্পর্কে ধারণা পেয়ে যাওয়া যায়, সেটা কিন্তু আসলে ইমতিয়াজকে দেখে বোঝা যাচ্ছে। স্টুডিওতে বসে আমরা দেখছি কিন্তু ইংল্যান্ড এবং বেলজিয়ামের খেলা, এবং তার ভিতরে কিন্তু পানামা এবং তিউনিসিয়ার খেলার একটা আপডেট আমাদের দিয়ে দিল ইমতিয়াজ। খুবই ভালো। আমাদের সাথে আছে সাকিব আফসার, লিখেছেন যে অশ্লীল লাগছে ভাইয়া। আমি সাকিব, কাজলা রাজশাহী থেকে। কাজলা, কাজলা নামটা কিন্তু খুব সুন্দর। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ভাগ আমার শৈলক বলা কাজলা দিদি। খুব যতীন্দ্রমোহন বাগচি সম্ভবত কবির নাম, খুব সুন্দর একটা কবিতা, এবং এটা নিয়ে একটা বাংলা সিনেমা তো দেখেছিলাম, মানে এই কবিতা আলোকে বোধহয় একটা ঘটনা নিয়ে একটা বাংলা সিনেমা হয়েছিল, ফারুক এবং ববিতা সম্ভবত নায়ক নায়িকা ছিলেন। আরো আরো অনেকেই তো আছেন, তাই না? তো সৈকত চক্রবর্তী লিখেছেন নোয়াখালী মাইজি থেকে, আমার কাছে একটা ঘটনা আছে, শুনলে আপনিও ভয় পাবেন। তো আমাকে ভয় দেখানো আসলে খুব সহজ, তো আমি ভয় পেলেই সেটা খুব ভয়ের ঘটনা হয়ে যাবে না। তো আমি বিশ্বাস করি আপনার ঘটনা আসলে অনেক ভয়ের, তো যেটা করতে হবে bhutoprem@radio40.fm এখানে মেইল করে পাঠিয়ে দিতে হবে। আরো আছেন আমাদের সাথে সৌরভ সাহা। রাসেল ভাই কেমন আছেন? অনেকক্ষণ আগে তিনি প্রশ্ন করেছিলেন, রাসেল ভাই তো আসলে চলেই গেছেন, তবে জানেনি তো রাসেল ভাই সবসময় ফালু সুতো হলেই আছেন। ওয়াও, কি সুন্দর শো! আর কে রিফাত লিখেছেন? আর কে রিফাত? আচ্ছা, তো যাই হোক, একের পর এক কমেন্ট তো আসছেই, তো আমরা কমেন্টের বন্যায় হাবুডুবু খাবো না, যেহেতু রাত বেজে গেছে অনেক। তো এখন আমাদের চলে যাবার সময়, যাবার আগে বিদায় নিব, তো ফার্স্টে রূপ এবং ইমতিয়াজ বিদায় নিয়ে নিতে পারেন এখন।
জি, বিদায় আজকের জন্য, আবার দেখা হবে।
লিসেনার যারা আছেন সবার কাছে থাকবে আর্জেন্টিনা, যেন সবাই দোয়া করবেন কোনো ভৌতিক ঘটনা যেন না ঘটে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকলে সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
ওকে, তো হরর ক্লাবের এই আড্ডায় আপনিও যুক্ত হয়ে যেতে পারেন, এবং যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে একটা মেইল পাঠাতে হবে, এবং মেইল অ্যাড্রেসটা হচ্ছে
bhutoprem@radio40.fm।
ঠিক তাই, সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে
হরর ক্লাব।
এক্স্যাক্টলি। সো এই হচ্ছে আজকের মতো আমাদের সকল আয়োজন। আচ্ছা, এই উইকে একটা জিনিস যেটা হলো, অনেকে লিখেছেন যে ওই কি বলে আনসেন্সর্ড স্টোরিটা শুনতে চাই, আনসেন্সর্ড স্টোরি। আজকে সপ্তাহে আমরা আনসেন্সর্ড স্টোরি রাখিনি, তবে নেক্সট উইক থেকে আনসেন্সর্ড স্টোরি অফ দ্য উইক অবশ্যই থাকছে। এবং আমাদের সাথে সর্বশেষ দেখলাম যে এসছেন মালিহা খান, লিখেছেন ঘুম লাগলো ভাইয়া। ওকে, হ্যাঁ, তাহলে ঘুমিয়ে যান, আমরা চলে যাচ্ছি। অবশ্য আমি যাচ্ছি না, আমি আবার একটু পরে কিন্তু আবার নাইট ক্লাব নিয়ে আপনার সাথে চলে আসছি, এবং ভোর 6টা পর্যন্ত আছে, পুরো রাতে আপনাদের সাথে থেকে যাবো রেডিও ফুটি স্টুডিওতে, এবং এখান থেকে থাকতে মানে একদম ভোর 6টার সময় এখান থেকে যাবো। আমাদের হরর ক্লাবের মেম্বাররা শুধুমাত্র এখন বিদায় দিচ্ছেন, তো আমরা এখন শেষ করব একটা গান দিয়ে। তো রূপ, তোমার কোন রিকোয়েস্ট আছে?
আমার
রিকোয়েস্ট আছে কিনা, হ্যাঁ অথবা না,
আপাতত নাই ভাই,
আপাতত নাই। আচ্ছা, হ্যাঁ থাকলে বলতাম যে রিকোয়েস্ট আপাতত রাখা যাচ্ছে না।
আচ্ছা ভাই,
যাই হোক, তো আমরা এখন শেষ করবো ভূতেশম হরর ক্লাব, শেষ করবো সিমন এন্ড গ্যাং ফুলের খুব অদ্ভুত সুন্দর গান সাউন্ড অফ সাইলেন্স, বিদায় নিব। সুন্দর রেডিও 40, রেডিও 40।